This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shobto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর 96তম পর্বে। আমরা হাঁটি হাঁটি পাপা করে শততম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এবং শততম পর্ব পর্যন্ত যাহা বলিব সত্য বলিবর সমস্ত সাফল্য আমরা দিতে চাই আমাদের লাখ লাখ অগণিত শ্রোতাদের।
বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আজকে জিবিএসবির মঞ্চে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্য কনফেস করতে যাওয়া আমাদের এবিসি লিসনারের একজন। তার সঙ্গে আমরা আরজি রাজুর কাছ থেকে পরিচিত হব, তবে তার আগে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এখানে কনফেস মঞ্চে আপনিও বসতে পারেন নিজের জীবনের সমস্ত অপরাধ কিংবা ভুল নিয়ে। সেজন্য আপনাকে একটি ফিক্সড নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে ফোন করে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাকে বলতে হবে খুব সংক্ষিপ্ত করে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা ফোন থেকে শুনতে পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর এছাড়া আপনি আমাদেরকে SMS ও করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা উপস্থাপিত করি এমন একজন অপরাধীকে যিনি তার জীবনে কিভাবে অপরাধ করেছেন, কিভাবে অপরাধী হয়েছেন এবং সে অপরাধ ও ভুলের প্রায়শ্চিত্ত কি করেছেন সবকিছুই সে নিজের মুখে স্বীকার করেন। তার উদ্দেশ্য এবং যাহা বলিব সত্য বলিবর উদ্দেশ্য এক থাকে, যে তার মতো করে তাকে শুনে আর যেন কোনো অপরাধীর জন্ম না হয়, কারণ তিনি প্রায়শ্চিত্ত করে আপনাদের সামনে কনফেস করেন এই অর্থে যে তার মতো ভুল বা তার মতো অপরাধ করলে তিনি যেভাবে অপরাধের শাস্তি পাচ্ছেন সেই শাস্তি কিংবা তার চেয়েও ভয়াবহ শাস্তি আপনাকে পেতে হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা আজকে আমাদের সঙ্গে যে রয়েছেন প্রথমেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব তার নাম এবং তার চরিত্রের কিছু ভালো দিক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি আদম। ছোটবেলা থেকেই আলম খুব শান্ত ধরনের ছেলে ছিল, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতেন। পরিবারের সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল, অন্যের উপকার করতে খুব ভালোবাসতেন আলম। একবার একজন মহিলা তার কাছে সাহায্য চেয়ে হাত বাড়ালে আলমের কাছে যত টাকা ছিল তিনি তার সবটাই দিয়ে দিয়েছিলেন, যদিও সেটা অনেকদিন আগের কথা। এভাবে মানুষকে উপকার করতে আলম ভীষণ ভালোবাসেন। কিন্তু তারপরেও আলম আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কি সেই কারণ? চলুন তা জানতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আলম রয়েছে আজকে আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর বরাবরের মতোই আমাদের সঙ্গে যোগ দিচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি একেবারে ফোনে নিয়মিত শোনেন, শোনার পর তার মূল্যবান মতামত প্রদান করেন। তো আজকে আলমকে শুনবেন তিনি এবং তারপর তিনি সাইকো অ্যানালিটিক্যাল তার যে তত্ত্বীয় এবং পুঁথিগত বিদ্যা সেইখান থেকে তিনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করবেন। আমি প্রথমেই নিশ্চিত করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবং আশা করছি আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে জানতে পারবো।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমার এই বন্ধুটিকে স্বাগত জানাচ্ছি যিনি আজকে এখানে আছেন, আলম। আলম, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আপনার যে বিবেকটা জেগেছে, যে কারণে তো আজকে আপনি লাখো মানুষের সামনে কনফেস করতে এসেছেন, তো আপনার এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
বিবেক জাগানোর কাজটা জিবিএসবি করছে।
এই অনুষ্ঠানটা নিজে স্বয়ং করেছে।
আপনি যে বলেন যে যাহা বলিব সত্য বলিব, যার বিবেক ভিতরে কাজ করে এটা নিয়ে আপনার কথার উদাহরণে আমার বিবেকটা জাগছে।
মানে আমার কথা শুনে আপনার বিবেক জেগেছে। ওকে, আপনি লাস্ট কবে নাগাদ অপরাধ করেছেন?
আমি একটা অপরাধ আমি বর্তমানে এখনো করতেছি।
এখনো আপনি অপরাধের মধ্যে আছেন?
আমি যদি অপরাধটা ছেড়ে দিই তাহলে আমার একদম রাস্তায় আবার নেমে যেতে হবে আমার,
যে কারণে আপনি ছাড়তে পারছেন না। ওকে, প্রিয় শ্রোতা, আজকে আলম রয়েছে আমাদের সঙ্গে। আলমের জীবনের অপ্রিয় সত্য, আপনার অন্তর কাঁপানো আমি বলতে পারি যে এরকম একটা অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্যের মুখোমুখি হব আমরা সিরিয়ালি। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকবো যে একজন অপরাধের জন্ম কিভাবে হয়, তারপর অপরাধগুলো কি এবং তার প্রায়শ্চিত্ত কি। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি আলম, শুরু করুন আপনি।
আমার জন্ম নোয়াখালীতে।
নোয়াখালীতে?
জি।
নোয়াখালীর ভাষায় আপনি কথা বলতে পারেন?
জি।
আপনি যে ভাষায় কথা বলেন আপনার চারপাশের মানুষের সাথে,
জি,
ঠিক সেভাবেই বলবেন, ঠিক আছে? একদম আরামসে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ বলুন।
প্রথমে আমি জন্ম আমার নোয়াখালীতে। আমার আব্বু খুবই ব্যবসা বাণিজ্য করত, আবার আমাদের গাইগিরিস্তি কৃষি কাজ করত, তো আমরা অনেক ভালো ছিলাম।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা পাঁচ ভাই বোন, আমরা দুই ভাই তিন বোন।
দুই ভাই তিন বোন?
জি, আমি সবার ছোট।
আপনি সবার ছোট, ঠিক আছে।
তো আমরা পাঁচ বোনের মধ্যে আমার বড় ভাই একটু লেখাপড়া করছে, আর আমার বড় বোন একটু আরবি এমন বাংলা পড়ছে, আর আমার দুই বোন লেখাপড়া করে নাই, আমি স্কুলের কাজটা জানি। আমি কথাটা আমার শুরুতে শুরু করি।
জি প্লিজ।
আমার আব্বা কৃষি কাজ করতো আর ভালো ব্যবসা করত, কিন্তু কোনো অভাব ছিল না আমাদের, সুন্দরভাবে চলতাম, কিন্তু আমাদের নিজস্ব জায়গা জমিন ছিল না। জমিন বছরে কট রাখতাম আর গায়ে গৃহস্থী করতাম। গায়ে গৃহস্থীর মধ্যে কিভাবে করতাম, আমাদের তরমুজ খিরা ধান মানে বিভিন্ন ধরনের কৃষি করতাম। আর আমাদের একটা ব্যবসা ছিল, খুবই বড় ব্যবসা, চালের ব্যবসা। আমার আব্বার নাম করলে এক নামে সবাই চিনত আমাদের এদিকে।
চালের ব্যবসা ছিল আপনাদের? ওকে।
আমি যখন জন্ম নিলাম তখন আমার ওই কথা আমি শুনছি আমার বোনেদের কাছ থেকে। আমার বড় বোন আমার এখনো খুবই ভালো জানে। আমার বোন না, আমি মনে করি আমার একজন ফেরেশতা সে। তো আমি আমার আমার দুধ খাইতে পারিনি, তবে এটা আমার শোনা কথা। আমার আমার দুধে একটু অসুস্থ ছিল, তা আমার আবার আমার আব্বু আমাদের অনেক দূরে জায়গা ছিল, তো ওই জায়গায় আমার দেখতে গেছে, ধান লাগাইছিল, ধান কাটতে গেছে, দেখতে গেছে। আমার জন্মের পরে আমার আব্বু বলে দেখতে আসেনি, তার বিরুদ্ধে আমার বড় আপু আমার লালন পালন করলো। তো আমার আব্বু কইছিল আমার আরেক জায়গায় হালকা দিয়ে দিতে। তো আমার বড় মানে কম মূল্যে যদি আমার ভাই যদি মরে যা আমাদের কোলে মরবে, আমরা কোথাও দেবো না।
হালকা মানে কি? মানে আরেক জায়গায় পালক দিয়ে দিতে?
জি। তো এভাবে বড় বোনে রাখছে, আম্মু রাখছে। তো আস্তে আস্তে বড় হলাম। ওই কালার কিভাবে কষ্ট সুখ গেছে তা আমি বলতে পারবো না। যখন একটু বুঝলাম, বুঝার পরে আমার স্কুল ভর্তি করাইলো। আমাদের বাড়ির পাশে স্কুলটা ছিল। তো ছোটবেলা যখন আমরা 10-12টা একলগে স্কুল যেতাম, তো স্কুল যাই একটু আগে যাইতাম, দুষ্টামি করতাম। দুষ্টামি কিরকম হয় যে আমাদের ওই সময় যে গোল্লা খেলা ছিল, গোল্লা খেলতাম। তো একজন দৌড় দেওয়ার পরে একজন পড়া যে কপালে একটু বাড়ি খেয়েছিল, কপালটা ফুলে গেছে। তা আমিন মাস্টার নাম ছিল তার। আমিন মাস্টর আমারে আমার লগের আর একজনের, একজনের নাম নোমান, একজনের নাম আলঙ্গীর, আরেকজনের নাম খোকন, এদের আমরা 4-5টা মিলে গোল্লা খেলতেছি। এভাবে আমাদেরকে আমিন মাস্টার আমার ধরে নিয়ে খুবই মারলো। তা আমি ওইখান থেকে কানতে কানতে চলে আইলাম, আমি আর স্কুল যাইনি।
কোন ক্লাসে থাকা অবস্থায় ঘটনা ঘটে?
আমার স্কুল ভর্তি করার পরে মনে আমি 5-6 মাস গেছি মনে হয়।
মানে ক্লাস একবার শিশু শ্রেণী?
জি,
ক্লাস ওয়ানে থাকি।
জি জি।
ওকে, ওই মার খেয়ে আপনি স্কুল ছেড়েছেন?
প্রচন্ড মারছে আমারে।
ওকে।
তা আমি আর স্কুল যাইনি। আব্বু ওইদিকে মারতেছে, আম্মু মারে না, আব্বু মারতেছে।
মারতো কেন বাবা? মারতো কেন?
স্কুল যাইতাম না। তো বেশ কিছুদিন পরে আমার লাগে একটা ছাগল কিনে দিয়েছিল আমার
বাবা। আপনাকে একটা ছাগল কিনে দিয়েছে?
জি। ছাগল কিনে দেওয়ার পরে আমি ছাগল রাখতেছি, খাওয়াইতেছি, কোথাও না লাগে না। আমাদের নিজে যে গৃহস্থী করি আমাদের জমির পাশে রাখতে পারি, সমস্যা নাই, কোথাও নেওয়া লাগে না। এভাবে করতে করতে একদিন তরমুজের সিজন হয়েছিল। আমরা আমার লগে হাই মান্য বন্ধু বান্ধব ছিল, তো আমরা একটা আমাদের ক্ষেত্রে একটা তরমুজ হয়েছিলাম, সিরে কাইটটা খাইতেছি। আব্বু আয়া দেখে আমার ওই জায়গায় রাখে মারলো। আমি আর কিছু কইনি, মাগরিবের আগে দিয়ে চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরে আব্বু আবারও আমার দূরে গালে সটকনা দিল। তা আমি আর কিছু বলিনি, ছোট মানুষ। এফের ফাঁকে আমার বড় বোনের বিবাহ লাগা আইতেছে। যাক, বড় বোন বিয়ে হইলো। বিবাহের পরে জামাই বাড়ি ছেড়ে গেল, তো আমার তো একা হয়ে গেলাম। এই ফাঁকে আবার আব্বু আমার একটা গরু কিনে দিছে। আমি গরু রাখতে, ভাই গরু টানে যদি ঘাস খাবে না, কারের ফসল নষ্ট করতে গেলে রশি ধরে টান দিলে আমি টানে আনতে পারতাম না। তো আবার যদি ভান্ডা রাখতাম না তো হ্যাঁ গরুর পেট না বললে আব্বু ভাইয়া মারতো বাজারে যায়া যে গরু দেখতো রাত্রে লাইট মেরে যদি পেট না পড়তো তো আমার মারতো। তো এইভাবে করতে করতে দিন গেল আস্তে আস্তে সেন হলাম। একদিন ভাই আমার এরম মার দিছে আব্বু মার কেন গ্রাম অঞ্চলে লাল পিপটা গুলো আছে না আমার মায়ের লাল পিপটা গুলা দিছে রাত্রের বেলা
গরু চড়ানোর কাজটা কি শুধু আপনি করতেন?
আমি করতাম,
শুধু আপনি করতেন?
আমি করতাম,
ভাই বোন অন্য কেউ করতো
না? আর কেউ করতো না।
কেন করতো?
মানে আমার লেখাপড়া হয়নি
এই জন্য আপনাকে গরু চড়ানোর কাজ
দিছে। আর আমার আব্বার মন কি ছিল আমি এখনো বলতে পারিনি। তারপরে ভাই এমন মার দিছে রাত্রে আমি পরের দিন সকাল কোন রকম আমার চাষি আমারে নিয়ে গা গোসল দিল, গোসল দিয়ে আমার চাষির ঘরে রাখলো আমারে। আমি পরের দিন আমাদের ঘরে যাই না, কিছুই করি না, কারের কোন জিনিস ধরেও না। এইভাবে থাকতে 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 হঠাৎ আমার বাড়ির সামনে একটা রাইস মিল, এই যে ধানের মিল গুলা ছিল না, ধানের মিল আমি প্রথম অবস্থা বলতে কি ভাই কুড়া যে পিছনে ধানের মিলে গেছিং কখনো আমি জানি না, কুড়া বাইরে পিস দেয়া আমি কুড়া টানতাম, তো কুড়া টুড়া পাইতাম আমি এগুলা কি করতাম বিক্রি করতাম। দেখা গেছে প্রচুর দাম বানত, তো অনেকগুলা কুড়া পাইতাম। দেখা গেছে ডেলি আমার 200-150 এরকম আমি কুড়া বেচতাম,
100
বেচতাম, নিজে চলতাম, বিক্রি করে চলতাম, কারে দিতাম না তো টাকা, নিজে চলতাম, খাইতাম, ঘুরতাম। এই আর এর মধ্যে আমি আবার ছবি দেখতাম, বাংলা ছবি গুলা কিরকম ছবি দেখতাম, ওই যে প্রথম আমার ফার্স্ট ছবি হলো বাইয়া ছবি, তারপর হলো আমার আম্মা জান, তারপরে বেদের মেয়ে জোসনা, এই ধরনের ছবিগুলো আমি দেখতাম
ওই সময়।
জি
ওকে।
তো এভাবে ছবি দেখতে 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 একদিন হঠাৎ করে আমার বাড়িতে হলটার নাম হলো হ্যাপি হল। হ্যাপি হলে যাওয়ার পরে দেখি যে ওই ছবির নাম ছিল, আমি ওই ছবিটা দেখা আমি ওইখান থেকে অদ্দা করছি, আমি এই ধরনের ছবি আমি আর কখনো দেখবো না। ওই ছবিটার মধ্যে কিছু খারাপ সিন ছিল, তখন আর আমি ওই হলে যাই নাই কখনো, আর এখন পর্যন্ত যাইনি। তো এর ভিতরে ভাই আমি ছবি দেখতেছি, কামাই যে কুড়া টুড়া বেচতেছি, ছবি দেখতেছি, ঘুরতেছি, খাইতেছি, হঠাৎ করে আমার ওস্তাদের বোন, তখন আমার বয়স কত 13 বছরের মতো হবে।
ওস্তাদের বোন মানে ওস্তাদ কিভাবে হলো?
ওই যে আমি যার লগে থাইকে যে কুড়া টুড়া মেশিন থাকতাম টানতাম না, ওনার তো আমার ডাই ওস্তাদ ছিল।
মানে ওই মেশিনটা ওনার ছিল?
না ওনার ছিল না, ওনার চাকরি করতো ওই সময়।
আচ্ছা আচ্ছা।
জি
উনি আপনার ওস্তাদ ছিল?
ছিল। আমার ওস্তাদের বোন ছিল, তো ওস্তাদের আমার তার বাড়িতে আমি যাইতাম না, তো এইভাবে যাইতাম যাইতাম ওস্তাদের বাড়ি যেতাম, ভাতটা দানতাম, তো ওস্তাদের খাইয়া থাকলে আমার কড়া দিত। কিন্তু ভাইয়া দুঃখের বেশি কি আমার ভাত আমাকে ভাত, তখন মানুষ এমন কোনদিন ভাত ছিল না যে আমাকে 10-12 কর্মচারী যে না ছিল। কিন্তু
আপনি ওই সময়টা কি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন?
আলাদা আলাদা হয় না, মাঝে মাঝে যখন আব্বু বাড়িতে থাকতো না তখন আমি বাড়ি যাইতেন
যাইতেন। আর এই সময়টাতে এই যে কুড়া বিক্রি করতেন, এই সময়টা কোথায় থাকতেন? এটা
ওই যে আমি দোকানে থাকতাম, যে দোকানে কাজ করতাম ওই দোকানে থাকতাম।
এই দোকানটা থেকে বাড়ির দূরত্ব কত দূর ছিল?
অল্প, একে দোকান থেকে কত বাড়ি যেতে 5 মিনিট লাগে।
তো আপনার বাড়ির পরিবারের অন্যান্য মেম্বাররা
সবাই দেখে
কিছু
করেন? আব্বুর ভয়তে কিচ্ছু করতে পারে না।
আপনার বাবাও চাইতো না আপনি বাড়িতে থাকেন?
জি না। তো আমি এভাবে করতে করতে দোকানে আর চোখই নেই। তো এক দোকানদারে খুবই ভালো জানতো আমার, উনি আমার বন্ধু জাপুর নাম, এখনো সই দিতে থাকেনি, তো উনি দোকান দিছে আমাদের বাড়ির পাশে, ওই যে আমার দোকানের পাশে দোকান দিছিল। তো ওনার দোকানে আমি থাকতাম রাত্রে, এছাড়া আমি আবার যেতাম না, যেদিন আব্বু না থাকতো ওদিন বাড়িতে যাইতাম। তো এর ফাঁকে আবার আমাদের নতুন একটা ব্যবসা নিচ্ছে, মুড়ি বিক্রি করবো, মুড়ি মানে বাজ্জা বাজায় মানুষ বাজায় আমাদের জিলাতে লক্ষ্মীপুরে আইনে আইনে বিক্রি করতো। আর আব্বু রোববার আর বৃহস্পতিবার লক্ষ্মীপুর বাজার আইতে, তখন ওই দিন আমরা স্বাধীন মতো চলতে পারতাম। তো আমার আম্মু রাত্রে যত রাইতে হোক আমার আম্মু আমার কফি দিয়া দোকানে আইনে বাদ দিয়ে যাইতো। এমন দিন গেছে রাইতে 4টা বাজে আমার আম্মু আমার দোকানে দেখে গেছে
কফি বাতি।
জি জি, কফি বাতি নিয়ে সেভাবে করতে 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 আম্মু দেখতো চাইতো। একদিন ওই যে মাড়িতে ঘর দিয়ে যে 16 গুড়ি বুঝলেন ভাইয়া, 16 গুড়ি খেলতেছি,
বাঘবন্দি খেলা বলে।
জি জি। তো আমি 16 গুড়ি খেলতেছিলাম, তখন ওদিন বৃষ্টি ছিল, কোনো কাজ ছিল না। তো এই 16 গুড়ি খেলতেছি, আমার আপু করতে জানি আয়া ভাইয়া পিসের তো আমার এমন একটা লাথি দিছে, তখন আমার কান মুজে আমারও শক্তি ছিল না, এবার তো মায়া মানে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে আমার একটা গাছ আছে মান্দার গাছ, বুঝছিলেন ভাইয়া?
জি মান্দার গাছ চিনি।
মান্দার গাছের উপরে এবার হাত দুটো বাঁধছিল, বাঁধার নিচে একটা ফিড়ি আছে না ওই যে বসে, ওই ফিড়ি দিয়া আমার পায়ের নিচে ফিড়িটা সরাল আছে, সরাই আমি ডুলতেছি আর আমার মারতেছে। তা আমি মার খাইছি আর কইছি আপনি আমার এত আর মারেন না, এত মারিয়া পালাক আর ন আপনি আমার বাবা না আপনি আমার ছেলে, আমি এভাবে বলছি কথাটা। আর ন আল্লাহ আমার আল্লাহ আপনার যে হাত দিয়ে আমার মারতেছেন, আল্লাহ আপনার হাত অবশ করে দেখ, আমি এই কথাটা বলছি। এবার মারতেছে কইছি আপনি আমার ভাবো না আপনি আমার ছেড়ে দেন, আর না আমার একবারে মারিয়া পালাক। এইভাবে আমার ছোট সাজ চেয়েছিল।
না আপনার বাবা চাইতো কি?
আমার বাবা চাইতো কি? আমি লেখাপড়া করে নি, ওইখান থেকে স্কুলতে আইসি, ওনার যারা মারছিল ওনার বাবা বিচার দিস আব্বুর কাছে, তারপরে মারলো ওখানে মাস্টাররা মারলো, বাড়িতে আসি তারপরে আব্বু মার দিল। আব্বু আমার কথাটা বুঝতেছিল না যে
মানে আপনাকে সবাই শুধু মারতোই
না, আমার আব্বু স্যার আমার কেউ মারতো না,
আচ্ছা
খালি আব্বু শাশু মারতো, তো এছাড়া আমার আর কেউ মারতো।
এবং আপনার ওই জিনিসটা ভালো লাগতো না, আপনার কথা হচ্ছে যে বাবা কেন আমার গায়ে হাত তুলতো, তাই তো? বাবা তো বুঝতে পারে, বাবা তো আপনার কথা শুনে কেন আমার গায়ে হাত তুলতো। ঠিক আছে, আপনাকে মারছিল এবং আপনার জেঠির কথা বলছিলেন আপনি।
হ্যাঁ, আমার আব্বু আমার জেঠু ছোট চাচু আমার ঘরের মাঠে দিয়ে ভাইয়া এরকম অবস্থা, আমি যে হাত নো আমার ও শক্তি ছিল না। তারপরে আমার ছোট চাচি আমার নিয়ে গেছে ভাই, আমার নিয়ে পুষ্কনিতে নামাই দিছে, পুষ্কনিতে আমি যে ডুব দিমো বা যে উঠমো আমার ও শক্তি ছিল না। তারপর আমারে আমার ছোট শাশুড়ি উড়াইলো, আমার বড় বোন আমার বড় বোন আমার দুলাবাড়ি বাড়ি, তারপর ভাই এভাবে গেলো। আমি কইছি ও এর তো আমার মাছ দিয়ে, আমার আম্মুর কইলো কি ওর যদি আজ যদি কোনোদিন যদি আমার ঘরে জায়গা দেয় তাহলে তোমার বুয়াতে গেলে তোমার অবস্থা খারাপ হবে।
আমার
আমার আম্মুরে বলছিল, তো আমি কইছি আম্মু আজকে থেকে আমি এই বাড়ির আশেপাশে আমি কখনো কোনোদিনও আমি পাড়া দিব না, যদি আমি মরেও যাই কোথাও যদি মরেও যাই মরিয়া গেলে জিয়ে নিয়ে আমি মরিয়া যাই, হিয়ানে মানুষ আমার কবর দিয়ে যদি পারে পারবো, আর নতবা জিয়ে মন চাই এনে পালাই রাখবো। তো এইভাবে আমি আর বাড়িতে আর যাই না, আমি ওই যে দোকানে কাজ করতেছি ওই দোকানে আমি কাজ করতেছি, মোটামুটি ভাই আমি অল্প বয়সে আমি মিস্ত্রি হলাম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেলাম, এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে এখানে কনফেস করছে আলম নামের এক বন্ধু, আলমকে দেখার জন্য কিংবা তার যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি নিয়ে কোনো মন্তব্য করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের এবিসি রেডিওর ফ্যান মেম্বার এবং একই সাথে এই অনুষ্ঠানটি অর্থাৎ জেবিএসবি র ফ্যান হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার স্বাগত, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। 3 মিনিট পর আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং একই সাথে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আলমের জীবনের অপ্রিয় সত্য এখানে উদ্ঘাটিত হচ্ছে তার মুখে, এবং তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন, কোনো কমেন্টস থাকলে কোয়ারি থাকলে চলে আসতে পারেন ফেসবুক পেজে facebook.com/abcradioFM89.2। আর একই সাথে বলতে চাই প্রিয় শ্রোতা, যারা এখানে এই অনুষ্ঠানটিতে এসে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। ওকে, যেখানটাতে ছিলাম আলম, তারপর
তারপর ভাই আমি অল্প বয়স কিন্তু আমি মিস্ত্রি হলাম। আমি পায়ের নিচে ইটা দিয়া দুইটা করে চারটা ইটা দিচ্ছি পায়ের নিচে দিয়ে, আমি হলার লাগ করে পাইতাম না, দানার যে হলার ডাস না আমি লাগ পাইতাম না, তখন আমি দান ভাঙলাম। তখন আমি শ্বাসটা পাইছি কি লেগা, কিভাবে আমার উস্তাদ যে উস্তাদের খুবই অসুস্থ ছিল। তারপর আমি যাক এভাবে মিস্ত্রি হলাম, তো হওয়ার তো আমি মোটামুটি কাজ করতেছি, আমি ভালো একটা শ্বাস পাইলাম। তখন আমার কোনো বেতন ছিল না, ওই যে দান ভাঙতো যা, তখন এভাবে কুশ করে আমার চাল প্রত্যেককে চাল দিয়ে দেখতো,
মানে ওই ধান ভাঙা চাল থেকে দু মুঠো চাল।
কারের কাছে ছাওয়া লাগতো না, সবাই দিয়ে যেত। কেজানি ভাই গ্রাম অঞ্চলে কখনো ধান ভাঙাচ্ছে কিনা আমি বলতে পারবো না,
ধান ভাঙিয়েছে আমার ধান ভাঙানোর অভিজ্ঞতা।
তারপরে সবাই চাল দিয়ে যেত, তো ভাই এভাবে আমার ওই যে আমার ওস্তাদের বোনের লগে হাই হলো, তো আমার লগে চলতেছে। তো এভাবে আমার আব্বু লগে আমার মরি বাজে না যে ধান নিয়ে আয়, তো আমার আমার কাছে আনতো না ধান, পাশের দোকানে নিত। তখন আমার মনে একটা হারামি ঢুকে গেছে, আমি আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিন। আমি আমার আব্বুর ব্যবসা ধ্বংস করে দিন। তো কি করছি ভাইয়া, প্রথম দিন আমি এই যে গ্রাম অঞ্চলে চুরি করে ডাকাইতি, আমি ওগো একজনের লগে আলাপ কথা বললাম যে এই অবস্থা। এর 3 দিন পরে আমাদের ঘরে চোর ঢুকছিল, তখন আমাদের ঘরে অনেক চুরি করে নেওয়া হয়েছে।
এটা কি আপনি এর মধ্যে জড়িত ছিলেন?
আমি এর মধ্যে জড়িত ছিলাম কি, আমি নিজে করাইছি কাজটা।
মানে সেটা তো আপনি ক্লায়েন্ট ওদেরকে বলেছেন, কিন্তু নিজে থেকে চুরি করেছেন?
না, আমি ছিলাম না। ওনাই কি আছে না আছে আমি তো কইতে পারবো।
ও সেটা ইনফরমেশন গুলো দিয়েছিলেন?
আচ্ছা, তারপর আমি এভাবে বলার পরে আমার ঘর চুরি হলো। চুরির পর যে চুরি করে নিয়েছে ভাইয়া, উনি আমার বাজারে নিয়ে আমার টাকা 500 হাততেছে। আমি কইছি আমার লাগবো না, তোরা খা, আর আমার যদি দেস তাহলে দে। আমি ওই টাকাটা আমার বাড়ির পাশে একজন খুবই গরিব, মানে ওনার কিছুই নাই, আমি 500 টাকা আমি ওরে দিয়ে দিছি, তুই খা যা। তো এইভাবে চলতেছি, হঠাৎ করে দেখছি যে আব্বু ওই যে গ্রাম অঞ্চলে যে ওজা টোজা যে আনা পড়া টোরা আনছিল, কেড়া চুরি করছে দেখবার লাগে। তো আনা পড়া টোরা আনার পরে যে আসলে যে চুরি করছে উনার কোন নাম আসে না, আর যে না করছে উনার নাম আসছিল। আমার ফুফাতো ভাই একজন এগুলা করতো, উনার নাম আসছিল কিন্তু উনি করে নাই, করছে আরেকজনে। তো এভাবে চলতেছি, আমি ভালোভাবে থাকতেছি, খাইতেছি, আমার কোনো খাওয়ারও টেনশন নাই, থাকারও টেনশন নাই। আব্বু আম্মু ভাই বোনেরা তো সবাই দেখি দোকান বেলা, সকাল রাত ওয়ান লগে দেখি, রাতের 11টা 12টা 1টা পর্যন্ত দেখতেছি। তো এভাবে কোনো ইয়ে নাই। তো আমার বড় বোনের বাড়ি আমি মাঝে মাঝে যাই, হঠাৎ করে এভাবে থাকতেছি খাইতেছি। ওই যে দোকান আমি কাজ করতাম না, ওই মালিক দোকান বন্ধ করে দিবে, বন্ধ করবো কি লাগুন বিদেশ যাবে।
আচ্ছা,
কাজ করলে আমি ভাত খেতে পারতাম, কাজ করছি করছি খস্তা করে বলেছি, কোনো টাকা নাই আমার কাছে। তো উনি বন্ধ করে দিয়েছে দোকান 10-15 দিন, কেউ থাকবো না, দোকান বন্ধ। এতে আমার কাছে টাকা নাই, আমি ভাত খাইতে পারি না। তো আমার বাড়ি বাড়ি বলতে আমার জেরা অল্প একটু জায়গা বেশি বলেছে, আর আমার আরেক কাকার কাছে, আপন কাকা না, বাড়ির পার্শ্ববর্তী কাকা আর কি, ওনার গাছে বাড়ির উপরে সুপারি ধরছিল। তো আমি 3 দিন না খাইয়াছিলাম। তা আমি সুপারি গাছে উঠছিলাম, আমি তেমন গাছ এখন উঠতে পারি না, তেমন অনেক কষ্ট হয়েছে আমার উঠতে। উঠটা ভাই আমি সুপারি পারছি, ওই যে সুপারি গাছে উঠছি, আর সুপারি গাছ লড়ছে না। আমার ছোট বোনে দেখছে, ধরেন যার গাছ ওনার কাছে বলে দিছে, বলে দেওয়ার পরে আমার মাথার চুলগুলো এখান থেকে কাটা দিছে, এখান থেকে কাটা দিছে। তখন ভাই আমি রাস্তায় বাইরেতে পারি না লজ্জাতে। তো আমি কি করছি ভাই, সব পণ্য চুল আমি এক আমার বাড়ির পাশে ওই যে যারে টাকা দিয়েছিলাম 500, তখন আমি ওনার ছেলেরা তাই একটা বেলেট আনাইছি, একটা বেলেট কে সময় যে 2 টাকা করে বেলেট গুলো বেচতো, না জানি 1 টাকা করে আমার স্মরণ। আমার চুলগুলো উনি ঘরের ভিতরে রাখে, আমার চুলগুলো সবগুলো কাছে পালা দিছে। পালা দেওয়ার পর আমি আমাদের মসজিদের পুকুরে যে গোসল গোসল দিয়ে আমি চলতেছি, কত ঘুম ভাইয়া, কত রাত্রে আমি যে খের আছে না দানার খের গুলো, খেরের ভিতরে এভাবে গোল করে আমি যে কত রাত যে আমি খেরের ভিতরে কাটাই দিছি একা একা
বাইরে।
এই যে কুয়াশা, শীত কি গরম কি বর্ষা কি কিছুই না, কত রাজ্যে আমি খেরের ভিতরে কাটাই দিছি।
আপনার তো আরো ভাই বোন ছিল, তারাও কি বাবাকে বোঝানোর জন্য কোনো কথা বলতো না?
ভাইয়া ওইটা আমি তো বাড়িতে ঘরে যাই না, আমি তো বলতে বুঝতে পারি না, আমি জানি না। তারপরে মাথা নাড়া করে এইভাবে থাকতেছি, আর মাথার মধ্যে ওই যে একটা টুপি দিয়া ক্যাপ দিয়া থাকতাম আর ইয়ে করতাম। 10 দিন পর আবার ওই দোকানটা খুলছে। তো আমি সব বললাম কি, আমি যে 10 দিন যে এই কারণে যে আজকে আমার মাথাতে চুল নেই, আমি কি করলাম? তখন আমার ওই বুদ্ধি ছিল না, তখন আমি ওই যে কুড়া চাল পাইতেছি, কুড়া পাইতেছি, এগুলো আমি বিক্রি করতেছি, 200 টাকা কামাইছি, 100 টাকা রাখে দিছি, 100 টাকা খরচা করছি।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, ওর জীবনে সেভিংস কি জিনিস ও বুঝতো না, যখন যা রোজগার করত সেটা খরচ করে ফেলতো। 10 দিনের জায়গায় সে এমন একটা শিক্ষা পেল, তাকে চলার জন্য চুরি করতে হলো, এবং চুরি করতে গিয়ে সে ধরা পড়লো, মাথার চুল কাটলো, 10 দিন তার কোনো জীবন ছিল না, রাস্তায় ঘুমোতে হচ্ছে, বাড়ির উঠোনে ঘুমোতে হচ্ছে। এই মানুষটা 10 দিন পরে যখন আবার কাজে ফিরলো, তখন সে প্রতিদিন যে টাকাটা সে আয় করতো সেখান থেকে কিছু টাকা জমানো শুরু করলো। এই বেসিক এডুকেশনটাও কেউ কখনো তাকে দেয়নি, সে নিজের জীবন থেকে শিখেছে। ওকে বলুন তারপর।
তারপর ভাই আমি এইভাবে করতে করতে আমি একটা না মানে এখন মোটামুটি ইঞ্জিনিয়ারিং কাজে বুঝি। এইভাবে করতে করতে দেখা গেছে আমি ভাই অল্প দিনে আমি 10,000 টাকা গোলাইছি। মানে আমার ক্যাশ আছে, 10,000 টাকা ক্যাশ ছিল, আর তখন আমি একটা ছাগল কিনলাম, একটা ছাগল দিয়ে আমার 17টা ছাগল
রাখতাম, এগুলো
আমার দোকানের আশেপাশে রাখতাম। এইভাবে 17টা ছাগল আছে, তখন মানুষের চোখ পড়ে গেছে। তো আমি কিছু ছাগল বেচে ফেলাইছি, 2টা ছাগল রাখে আর 15টা ছাগল বেচে ফেলাইছি। দেশে আমি নিজের টাকা নিজের কাছে রাখলাম, কোনো মানে আমি সুদও দিনে কিছুই করে নিজের কাছে রাখতেছি। হঠাৎ করে একদিন আমার ওস্তাদের বোনের লগে আমার লগে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক হয়ে যাওয়ার পরে হাই হেলো যাইতেছে, উনি মাদ্রাসা পড়তেছে, আমি ডেলি ডেলি যাইতেছি, কাস্টমার বয়েছে, আমি তেলের নাম দিয়ে আমি ওরা দেখে আইতাম, তো বসেন আপনার তেল নাই ইঞ্জিলে, আমি ওরা তেল নিয়ে আসি, বসেন আপনারা, বাজার বেশি দূরে না, 1/2 কিলো বা 1 কিলো হবে। তো এইভাবে যাইতে যাইতে গেলাম, তারপরে ওনারা দেখতাম। হঠাৎ করে একদিন দেখি কি, এটা মনে আমার মেন সম্পর্কর পরেতে মানে মেন সম্পর্কের একটা প্রেমের সম্পর্কর পরেতে হঠাৎ করে একদিন রিক্সাওয়ালা আমারে বলে কি ভাইয়া ওই যে ছেড়ার দোকানের চা দোকানের সামনে যে ছেলেটা পোলাটা ওলার লগে দেখছি আকলেমে দেখছি কথা বলে, আমি কইছি স্বাভাবিক বলতে পারে। তো এইভাবে যাইতে যাইতে প্রত্যেক দিন উনি কইতে ভাইয়া এর মধ্যে বলে গেছে কি আমি ওরে আট ডাউন রিক্সা দিয়া আনা নেওয়া করতাম মানরাসায়, মানে রিক্সা মাসিক আমি রিক্সা রাখছিলাম, তখন আমাদের বাড়িতে যাইতে রিক্সা বাজারে যাইতে জোড়া পাঁচ টাকা নিত, তো আমি মাসিক রিক্সা রাখছি, আমি কিছু যাত্রা আমি মাসে ৬০০ টাকা করে দিবো, খালি ওনারা আনবি আর নিবি। তো এইভাবে নিতে আনতে তো এইভাবে ভাইয়া রিক্সার তো নামে প্রত্যেক দিন যা যাই পোলার লগে কথা কয়ে তো আমি
আপডেট
জি তো আমি এইভাবে ভাইয়া কয়েকদিন ফলো করলাম। তখন আমি যখন মানুষের ছুটি হবে তখন আমি যাইতাম একটার দিকে একটা বা সাড়ে ১২টা এইভাবে যাইতাম, যাই আমি দোকানে যে ভাই আমি যে নষ্ট হয়ে যাইতেছি এখন, তো নষ্ট বলতে কিরকম আমি যাই ওই চা দোকানের পিছনে বসে বসে চা খাইতাম আর আমি দেখতাম মানরাসা ছুটি লোক কি করে, আয়া দেখলাম যে একদিন দেখছি যে চা দোকানের ওই পোলার লগে মানে দুই তিন মিনিট করে কথা কয়, আমি বললাম কে সুমন তোর লগে অনেক কি কথা কইল রে, ভাই এমনি আসি ভাইয়া এমনি উনি তোর লগে আবার প্রশ্ন ডাকে একটু কয় তো দেয় কয় এমনি আয়ে হায় লোক এমনি বন্ধুতে সব আয়ে, তো আমি ভালো কথা স্বাভাবিক একজন বন্ধু থাকতে পারে ভাইয়া। তো বাবা আমি আর কিছু কই না, হঠাৎ করে একদিন ওনার লগে ছবি দেখলো, ছবি দেখতে গেছে আমাদের বাজারের উপরে মেঘনা হল, তো উনি ওনার লগে ছবি দেখছে, তো আমি উনি হল তো বাইরে স্যার আমি মানুষের সামনে ওরা আমি দুইটা থাপ্পড় দিছি আমার সম্পর্ক ছিল। তো এইভাবে যাইতে যাইতে আমি ওগো বাড়িতে ওরা মানে সত্যি কথা আমি আস্থা ভিতরে প্রচন্ড ভাবে টানিয়ে নিয়ে আসি, আইনা ওরা আম্মুর কইলাম কি এলেন আপনার মেয়ে, এ আর কই আমি যে গার্ড ধরে ধাক্কা দিলাম না একটা টিনের লগে অল্প একটু কাইটা গেছিল এই জায়গা দিয়ে একটু কাইটা গেছিল কাটে গেছে, আমি চলে এলাম দোকানে আয়া আমি আমার মতো থাকি ওরা ওর মতো থাকে। পরের দিন আমার যে ডাক দিল ওনারা মুখ বাবা কি হয়েছে আমি সবগুলা কইলাম, দেখেন ফুফু এই ঘটনা ওনারে আমি অনেকবার বুঝেছি অনেকবার ইয়ে করছি তো উনি তো আমার কথা শুনে নাই, ও ইয়ের লগে যায় ছবি দেখতেছে তখন এটা আপনি কি করবেন আপনারা করেন আমার আর ওর ব্যবস্থা যাওয়া ভালো হয় উনি এভাবে চলুক আর আমার আর দরকার নেই। এইভাবে করতে করতে ভাইয়া সত্যি কথা কি আমি আর রাগ করে আর ওনার লগে কথা বলি না আক্রমের লগে, কিন্তু আমার ভিতরটা যায় মানে কারে দেখাইতে পারতেছি না, আমার ভিতরটা যায় ওরা ছাড়া কিছুই বুঝে না। তো আরেকদিন দেখলাম যে ওর দোকানের সামনে ওনার লগে খারাই খারাই কথা আমার এই পাশ সিগারেট হাতে, আমি ওনারে বললাম কি একটা সিগারেট দেখো কি সিগারেট দিব আমি কই নাম জানি না যে কোনো একটা সিগারেট দে, তখন আমার একটা একটা সিগারেট দিল এই আমার পাশ সিগারেট হাতে নিলাম সিগারেট খাইতেছি আর এই আমার ফার্স মেয়েদের সাথে রিলেশন ওরা আক্রমের লগে, তারপরে ওনার এক সাথে বোন আছে ওনার লগে এভাবে চলতেছি আবার আবার আমার বাড়ির পাশে আর একটা মেয়ের সাথে ওনার নাম হলো মোনা ওনার সাথে এভাবে পাঁচ ছটা মেয়ের সাথে সম্পর্ক করলাম। এর ভিতরে ভাই আমি যে পাম্প মেশিন আছে না তো আমি একজনের পুষ্কুনি বিস্তি গেলাম, তো আমি পুষ্কুনি এসেছি রাত্রে বেলা, তো আমার রাত্রে মেশিন নষ্ট হয়ে গেছে তো আমি দিনের বেলা ঠিক করবো, তো ভাই সারাদিন গেছে ঠিক হয় না, তো এই বিকেল বেলা আশ্রয় রাগ দিই আমার মেশিন ঠিক হইলো, তো আমি স্টার্ট দিয়েছিলাম স্টার্ট দিয়ে পানি এসতেছি হঠাৎ করে একটা মেয়ে আইলো আসরের আজান দিল, তো উনি বলতেছে কি ওনার বান্ধবী আরো ছিল আমি নামাজ পড়ে আই আমি আর আমনে তোরা যাইলে আর নাহলে তোরা খারাই থাকে আমি যাই গে আমি নামাজ পড়ব ভাই। সত্যি কথা কি এই কথাটা আমার কানে বাড়ি গেছে না এক নজর ওর দিকে ছায়া রয়েছে, তো আমি কই আর জীবন আর আমি এম করবো না আমি এভাবে দেখতেছি আবার পরে কিছুক্ষণ পরে উনি তো নামাজ পড়তে গেছে ওযু করবো নামাজ পড়বো, আমি কিছুক্ষণ পরে আমি যাই কই আপু আমার একটু পানি দিবেন, তো আমার একটু পানি দিছে আমি খাইলাম খাইয়া আমি চলে আইলাম, আবার পরে আমি বাজারে আসছি বাজার আয়া আমি আমার বাড়ির পাশে যে ঘটক গিরি করে একজন তো আমি ওরা কইলাম কি কাকা আমি কিন্তু ভাইয়া তখন বিয়ের উপযুক্ত হয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি কইলাম কি কাকা আমি ওরে বিয়ে করবো কারে আমি কই অমুক বাড়ির পাশে অমুকের অমুক একাগর একটা বাড়ি একাগর অমুকের যাই দেখায় আর না আমার লোক চলেন আমার মেশিন ওই জায়গায় আছে আপনারা আমি দেখাবো, তখন গেছে ওনারা যে যেদিন নিয়েছি আমি ওদিনে চলে গেছে, আসলে ভাই ওটার কি আছে না আছে কিছু আমি জানি না আমার পছন্দ হয়েছে আমি ওরে বিয়ে করবো। তো তারপরে উনি লগ লগ এবারে গেছে যাইয়া কয় রে কতক্ষণ কি কইছে না কইছে আমি কইতে পারবো না, কর মা আছে বাপও নাই কোনো ভাই বোনও নাই ও একাই আমি কইছি আমার এরকমই দরকার।
এখানে একটা বিষয় কি আপনার মাথায় আসলো না যে আপনি যে বাড়িতে কাজ করছেন সেই বাড়ির মেয়ের সাথে আপনার সম্পর্ক, তো আপনি যদি ওই মেয়েটাকে বিয়ে না করেন অন্য কাউকে বিয়ে করেন আপনার কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে আপনাকে ওখান থেকে বের করে দিতে পারে?
না ভাই এটা তো উনি যেরকম চাকরি করে আমি কাজ করি
সো এটা কোনো সমস্যা ছিল না
জি না
ওকে,
তো এভাবে তো যে ক্যাশ করলাম না আমি তো সব পাঁচ টাকা মেয়ে লাগে চলে আমি সব নষ্ট করে দিয়েছি আমার আমি জিরো জিরো কিছুই নেই আমার, তো আমার আমার কথা হলো আমার টাকা পয়সার পরে আমি ওরা পছন্দ হয়েছে ওরা বিয়ে করবো অন্য চলনা করম যে একটা খারাপ উদ্দেশ্য ছিল অত বেরি করে অন্য চলনা করে ওর লগে আমি খারাপ ডিসিশন করম। তো পরে উনি আমার খাসা যাওয়ার পরে উনারা আমার লগে কথা বললো, কথা বলার পরে কইল কে ওর কেউ নেই থাকা অবস্থা নাই, আপনি যায়া দেখতে পারেন এই যে ছেলেটা তো না খালার তোমার কাছে বিয়ে দিব, ওরা কথাবার্তা করে রাখছে ওরা বিয়ে দিব না। তো আমার জিজ্ঞেস করলো ছেলে কি করো, ওরা দেখাইতেছে এই যে ছেলের এই মেশিনটা
দেখিয়ে বলেছে যে মেশিনটা আপনার।
জি মেশিনটা আমার। এভাবে করতে কর না আমি ওনার কাছে মেয়ে বিয়ে দিব না, ওনার বাপ মা বলে তেমন ঘর জায়গা দেয় না, উনি আমার ইয়ে করে মেয়ে নিয়ে করে রাখবো কি করবো। তারপরে আমার বাড়ির থেকে প্রায় 25 টাকার মতো গাড়ি ভাড়া আমার ওই গটকে আরেক জায়গায় একটা মেয়ে দেখাইতে নিয়েছে। তো ভাই ওই জায়গায় রাত্রে নেওয়ার পরে ওরা আমার অনেক খাওয়া দাওয়া করলাম, আমরা 5 জন লোক গেলাম, খাওয়া দাওয়া করলে মেয়ে দেখে আমার পছন্দ হয়নি আমি ওই জায়গায় বিয়ে দূরে বিয়ে করবো না। আমার কথা হলো আমি বাজারে এই জায়গায় যাতে কাজ করি, আমি এই জায়গায় থাকবো, এই জায়গায় থাকা যেন আমি একটা শোয়ার জায়গা পাই, আমার এসব হলো এটা।
আচ্ছা
তারপরে ভাইয়া আমি ওই যে আবার ওই যে পাম মেশিন এর কাছে গেলাম, পাম মেশিন এর কাছে যাইয়া ওই যে যারা পছন্দ করছি আমি ওনার মার কাছে যাইয়া বললাম দেখেন আমার কিছুই নেই, আমি আমার আছি। এর মধ্যে বলতে কি ভাইয়া আমি একটা কথা রাখাইছি একটু ব্যাগে যাবো ভাইয়া, এর মধ্যে ওই যে আমার ওস্তাদের বোনের লগে যখন সম্পর্ক আমার লগে চিহ্নিত হয়ে গেছে, এতে ভাই আমি তাস খেলতাম, তাস খেলা শিখলাম, ওই যে তাস মাস খেলে আমি যে ক্যাশটা করছি সব নষ্ট করছি,
জুয়া খেলতাম।
জি তাস খেলা অবস্থা আমার ক্যাশ জায়গা করছি সব শেষ, এর মধ্যে আমি আবার সুদে টাকা নেওয়া শুরু করছি মানুষের ধান নিত, চাল চুরি করতাম, কুড়া চুরি করতাম, ধান চুরি করতাম, করে করে আমি এগুলো বিক্রি করে আমি তাস খেলতাম, জুয়া খেলতাম।
আচ্ছা
তো জুয়া খেলতাম, ইয়ে করতাম, মানুষের চুরি করতাম, কিন্তু ধরার মতো কারের ক্যাপাসিটি আছে না ভাই। আমি যদি এখনো যদি ধানের মেশিন চালাই আমি আপনি আমার দিকে তাকায় থাকবো না, আমি যে কোন পাকে যে আমি চাল নিবো কেউ কইতে পারবো না। খালি এই যে আমার হাতটা আঙ্গুল না, আমি একটা আঙ্গুল দিয়ে আমি ধান ভাঙতে পারবো, আমি হাতটা একটু ব্যাখ্যা করে দিলে আমার একটা না আমার আড়াই কেজি 3 কেজি চাল আমার সামনে পড়বো। তো এই যাক এভাবে ভাই করতেছি, কেউ কোন রকম ধরার মতো ক্যাপাসিটি ছিল না। তো এভাবে চলতে চলতে টাস জুয়া খেলে আমি অনেক ঋণ হয়ে গেছি, ওই ঋণ অবস্থায় আমি বিয়ে প্রস্তাব দিলাম যে আমি ওরে বিয়ে করবো। তো এই যে ঋণ আছে আমার ওগুলো মাথায় চিন্তা ধান্তা নেই। তো তারপর আমি যাক উনারা রাজি হলো, ওই ঘটক করলো জীবনে জীবনটা নষ্ট করে দিন, একবার আঘাত খাইছিল হয়তো দেখেন অত ভালো হইতে পারে। তো এইভাবে ভাইয়া উনারা রাজি হলো, যাক বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে ভালোভাবে থাকতে বিয়ে দিল। তার 3 দিন পর আমি ওগো বাড়িতে গেছি, কি ভাইয়া মানুষ এখন বুঝি, তখন আমি বুঝতাম না, এখন বুঝি যে স্ত্রী লেগে যে প্রথম যে কি করা লাগে আর কি করতে হবে। ভাই আমি কিছুই না, আর আমার কাছে আড়ানা পয়সা ছিল না যে আমি কিছু নিয়ে যাবো ওর লাগে, আমি খালি হাতে ওকে বাড়তে গেছি। আর আমার ওয়াইফে কিছুই জানতো না, আমার ওয়াইফের এখন বয়স তাহলে কত 23 বছর, আমি আমার মনে হয় ওনার বয়স যখন আমি বিয়ে করছি মনে হয় 14-15 বছর ছিল, বিয়ের পরে ভালো থাকতেছি আর আমার দেখলে বয়সে রাত্রে চলে যেত। আমার তো আর কোনো কিছু ওনার উপর আমার কথা হলো কি আমি একটা থাকার জায়গা চাইছি, আমার ওনার উপরে আস না কোনো আমার স্ত্রী, আমার তো সবকিছু বুঝতাম, আমি আজ না কোনো রাস্তা আমি কালকে পামু
অধিকার।
জি হ্যাঁ আমার তো থাকার দরকার, এভাবে থাকতে 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 তো ভাই হয়তো কি ওনার কাছে থাকলে তার আমার নিজের ঠিক রাখতে পারে না, তো হয়তো ওনার লগে আমার লগে একটু দ্বন্দ্ব লাগতো। তখন আমি চিন্তা করলাম কি ওনার যদি একটা কিছু যদি ওনার রাখ দিই তো উনি একটা কিছু করবো। তো নিজের নিজের সামলাইয়া রাতে 3-4 বাজে আমি উঠটা 12:30-1:30 বাজে আমি ওগো বাড়িতে চলে যেতাম। আমার শাশুড়ি যে হারিকেন আছে না হারিকেন নিয়ে আমার পিছনে আমার ডাক দিত, মনে হয় 2 বছরের মতো আমি ওনার আমার অনেক জ্বালাইছিল, মানে কোন স্বামী পাইতাম পাইল নিজের ইয়ে মতো।
আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আপনারা আসলে ব্যাপারগুলোতে একেবারেই জানতেন না বুঝতেন না, এবং আপনি যেটা করতেন হয়তো জোর খাটাতেন, আপনার স্ত্রী সেটাকে কোনোভাবে পাত্তা দিত না, আপনি 2-2.5 বছর যাবৎ এভাবে এক ধরনের টানাপোড়ন জাগতিক যে টানাপোড়ন সেটার মধ্যে ছিলেন। তারপর
আমি চিন্তা করলাম কি আমি তো এই জায়গায় যদি থাকি ওনার উপরে ওনারা আমি কন্ট্রোল করতে হলে ওনারা আমি আগে অনেক কিছু করতে হবে, তারপর ওনারা আমি আস্তে আস্তে ইয়েতে আনতে পারবো। তো ভাইয়া সত্যি কথা বলতে কি আমি ওই জায়গায় চাকা ছাড়িয়ে দিয়েছি, বাড়ির পাশে ছাড়িয়ে দিয়ে আমি কই যাবো জানি না, চলে গেলাম চট্টগ্রাম।
বিরতি ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত 12:06। আজকে এখানে আলম তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। আলমের ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠার পেছনের যে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড সেটা মোটামুটি পরিষ্কার। আমরা বিরতির পর ফিরে এসে অপরাধ কি সেই জায়গাগুলোতে জানবো, এবং অপরাধের পরবর্তী জীবন তার কি হয়েছে সেটাও আমরা পরিষ্কার করব ধীরে ধীরে। আপনারা ওকে দেখার জন্য কিংবা কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে বা কিছু বলতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com
facebook.com/abcradiofm89.2 এবং ওখানে এসেই আপনারা দেখতে পাবেন ওকে নিয়ে একটা ছবি আমরা দিয়েছি, ওখানে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। 89.2
জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে, কানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার, রয়্যাল টাইগার জিতবে।
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্কস থাকলে হাতে দুনিয়ার এনার্জি আপনার সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমার সঙ্গে রয়েছে আলম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আজকে আলমের জীবনের যে অপ্রিয় সত্য, সেটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভয়াবহ রকমের একটি মেসেজ আপনার কাছে যাবে, যেটি শুনে আপনি অনেক বেশি সতর্ক হবেন বলেই আমরা বিশ্বাস করছি। আলমের কাছে যাবার আগে আমাদের ফেসবুকে আপনাকে দৃষ্টি রাখার জন্য বলবো, কারণ ফেসবুকে আমরা বেশ কিছু ছবি দিয়ে দিব, যে ছবিগুলো দেখে আপনারা অনেকেই হয়তো আজকে সচেতন হবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আলমের মতো করে সমাজে অসংখ্য অসংখ্য অপরাধী আমাদের চারপাশে আছেন বলে আমরা বিশ্বাস করি। এটাও আমরা বিশ্বাস করি, কোন অপরাধী আপনা আপনি হয় না, তার পেছনে থাকে তার শক্তিশালী ব্যাকগ্রাউন্ড, এবং যে অপরাধ করেন তিনি পার পান না, শেষ পর্যন্ত তার প্রায়শ্চিত্ত করতে হয়। আপনি যদি সেরকম একজন অপরাধী হয়ে থাকেন, নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি যদি মনে করেন লাখো সমাজকে আপনার অপরাধের কথা বলা উচিত, প্রায়শ্চিত্তের কথা বলা উচিত, অপরাধী কেন হয়েছিলেন সেটা বলা উচিত, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই জেবিএসবির মঞ্চে, আলোকিত করতে পারেন নিজেকে, বলতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার প্রায়শ্চিত্ত কি হয়েছিল। ফোন করুন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে যাচ্ছি আলম আপনার কাছে, আপনি চিটাগাং চলে গেলেন, তারপর
আমি দেশে থাকলে তো টাস জুয়া খেলাইতাম, নষ্ট হয়ে গেছি। তো ভাই, আমি আর নষ্ট হতে চাই না, তোরা দেখে আমার একটা কাজ নিয়ে দে। তো এই সত্যি কথা বলতে কি ভাই, আমি এমন দিন গেছে আমি নিজে না খাই মানুষের খাওয়াইছি, কিন্তু আমি চট্টগ্রাম যাইয়া আমি অনেক কষ্ট ভোগ করছি, অনেক এত কষ্ট যা পাইছি, মানে আমার আব্বু যে আমার ছোটবেলা মারছে, আমি এত কষ্ট পাইতাম না, মানুষের কাছে এত কষ্ট হইলাম, কেউ কাজ দিত না, কেউ যদি আমার একটা বিস্কিট খাওয়াইতো না, তার মনে হয় আমার রুটে আইতো চট্টগ্রাম যাওয়ার পরে, আমার কাছে টাকা ছিল না। তো যাক, অনেক কষ্ট করে চট্টগ্রামের এক দোকানে গেলাম, ওনা মনে জায়গা চট্টগ্রামের। তো যাওয়ার পরে আমি অর্ডার করলাম কি ভাই, আমি আজকে কিছু খাই নাই, আমার প্রচন্ড খিদা লাগছে, মানে একটু খাবার দেবেন বা যাই দেন, একটা বিস্কিট দেন, যাই দেন আমার একটু খাবার দেন। তো উনি আমার কত আমার বাড়ি কই, আমি আমার বাড়ির কথা বললাম অমুক জায়গায় নোয়াখালী, তো উনি আমার 100 টাকা দিছে, আর আমি ভাত খাইছি হোটেলে যাই, ভাতটাত খাইয়া তারপর আমি চিন্তা করলাম, আমি ওনারে জিজ্ঞেস করলাম কি এখান থেকে আমাদের বাড়ির অনেকগুলো লোক থাকে, এদিকে আর তো কেউ থাকে না, আমি রাজন যাবো কিভাবে। তো আমার উনি একটা গাড়ি তুলে দিছে, তো ওই জায়গায় যাওয়ার পরে তারপর আমি অতটুকু জানি যে ফ্যাক্টরি নামের একটা হোটেল আছে, ওই দিকে আমাদের এলাকার সবাই থাকে। আমি ফ্যাক্টরি হোটেলের সামনে গেলাম, ঠিকানা নিয়ে আস্তে আস্তে গেলাম, ওই জায়গায় বসে রইলাম, বসে দিয়ে পত্রাত করে দেয় আমার আপন চাচাতো ভাই সিএনসি চালা। তো উনি আমার তুই করতে আসিস দেখে বিদেশ হয়ে গেছে। তো আমি করলাম এই অবস্থা, আমি তো বাড়িতে চলে আসি, যায় একটা কিছু করিয়া দেন আমারে। তুমি কইলো কি তুই নিয়ে আইসস, কদিন থাকবি, কি করবি? আমরা তো যাই রোডের দিকে চলিয়া, এক কাজ কর তুই বাসার জায়গা বাসা থাক। আমি চিন্তা করলাম কি আমার তো টাকার দরকার, টাকার দরকার কি? আমি বিবাহ করে আছি আর ওনার ওনার পিছনে আমি যেমনি 10 টাকা নষ্ট করবো এমনি আমি ওনার একটু মন পামো, আমার হিসাব হলো এটা ভাইয়া। তো আমার দরকার টাকার, আমি বসে থাকুন কি লেগে? তো এইভাবে করতে করতে আমি আমার শাশুড়ি বাইরে করলাম কি না ভাই আমি বসে থাকুন, আমার একটা কাজ লইয়া দেন, যে কোনো কাজ লইয়া দেন। আর আমি কাজ যদি না পারি আমি একবার দেখলে দুই তিনবার দেখলে আমি ইনশাল্লাহ পরের বারে পারবো। তো এইভাবে করতে করতে আমারে আমার শাশুড়ি ভাই আমার হোটেলের কাজ নিয়েছে, জীবনে ফার্স্ট হোটেলের কাজ, যে একটা গ্লাস ভাঙা গেছে আর আমার দুই তিন থাপ্পড় দিয়েছিল। তখন আমি বাইরে আসি, আমি আর কাজ করি না, ওই যে কারিগর উনি আমার একটা থাপ্পড় দিল, মাঝখানে গ্লাস ভাঙাতে দিল দুইটা থাপ্পড়। আমি থাপ্পড় খাই আমি বাইরে চলে আসি, আমি আর কাজ করি না। তো এভাবে কান্দতেছি, আমার শাশুড়ি ভাই যে গাড়ি নিয়ে গেছে ওনার আর কোনো খবর নেই, সকালে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে এনো কোনো খবর নেই। তো এই কান্দতেছি দাঁড়াই দাঁড়াই, মানে মনটা অনেক খারাপ, মানে কান্দতেছি না মানে চোখ টোক পানি পড়তেছে, এভাবে অন্যরকম লাগতেছে। একজন লোক ভদ্র লোক আয় আমার তোমার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি নোয়াখালী। কোন জায়গায়? অমুক থানা, অমুক জায়গায়, অমুক জেলা। আমার কাজ করবা কি কাজ? খালি আমার বাড়িতে গরু রাখবা আর গরুর ঘাস খাওয়াইবা, এই কাজটে। আমি কইছি ঠিক আছে, তাহলে তো আমার লাগে ভালো হইব, গরুর ঘাস টাস তো আমি রাখতে পারবো, খাওয়াইতে পারবো। তো আমার টাকা কত করে দিতে? আমি কইছি আঙ্কেল আমি সত্যি কথা কইছি আমি বিবাহ করছি, আমার কিছু লাগবো না, আমি আমার স্ত্রীর মন যেভাবে পামু আমার এই কটা টাকা হইলে আমার কিচ্ছু লাগবো না। তারপর উনি আমার লাগে গেলো, এভাবে 10 দিন 15 দিন কাজ করাইলো, ভালোভাবে থাকতেছি, ভালোভাবে খাইতেছি। হঠাৎ করে ওনার লগে একদিন আমারে ওই যে রাজন এলাকা ওই জায়গায় নিয়ে এলো, বাজার টাজার করলো, বাজার টাজার করে একটা সিপা গলির ভিতরে আমার নিয়ে গেলো, নিয়ে আমার এই গলিটা তুমি পরবর্তী আবার আইলে চিনবা? আমি কইছি আচ্ছা না চিনলে তো একজনে জিজ্ঞেস করলে দেখাই দিব, কহ তাও দিব। এভাবে গেলো, পরের দিন উনি আমার আবার লগ করে আনি ওই যে গলিটা বাজার করলো, বাজার করে ওই গলির ভিতরে নিলো, নিয়ে দেখলাম কি বাজার ব্যাগের ভিতরে কি জানি লইছে, সদার ব্যাগ গরুলার ভিতরে কি জানি লইছে, ওটা আমি ফলো করে নি। তো তারপরে ভাইয়া আমার ওই পরের দিন আসছি চিনবা বাজারে? আমি কে হ্যাঁ চিনবো, দুদিন আসছি তো আমি চিনবো, আমরা আমার যে কোনো কাজ দেখাবেন, এক থেকে 3 দিন দেখাবেন, পর 4 দিন আমরা আমার দেখাইতে হবে না যে কোনো কাজ। তো তারপরে এভাবে উনি যাইতেছে, উনি আমার কলো কি এ পাস আমার লাগে ওইখান থেকে ওই জায়গায় মদ বিক্রি করে, এই যে বাজারের ব্যাগ দিবা কিছু বাজার করবা আর বাজারের ব্যাগের ভিতরে করে এগুলো নিয়ে আসবা। তো আমি এভাবে 3-4 মাস ওনার লাগে খালি আনতাম, আয়না দিয়ে আমি গরুর ঘাস কাটতে আমি বাইরে চলে যেতাম ওই দেশে। তো একজনের আমি মেয়ে কইছিলাম, আসলে কি মেয়ে কে ভাইয়া ওইটা তো আমি বলতে পারো না, মেয়ে কথা আমার 4-5টা মানে চটকনা দিল
মিয়া।
হ্যাঁ, ওদের সে মিয়া কোয়া বলে বোন জামা করে, ওটা তো আমি বলতে পারবো না তখন, আর এখন বলে কিনা তা আমি বলতে পারবো না, এখন মিয়া বলে কিনা
বলি তো আরেক দেশের গালি।
হ্যাঁ, আমি মিয়া কইছি আরে মানে আমার অনেক মারলো, আবার আমার বইঙ্গা কইতো, বইঙ্গা কয় এটা তো আমি জানতাম না, বইঙ্গা কয় এর কয় হয়ে কোক আমি জানতাম না। একদিন আমার একদিনের যে গেলাম যে বইঙ্গা কয় কারে বইঙ্গা কয় যে বিভিন্ন দেশ থেকে যারা আই অগরে ওরা বইঙ্গা কয়, তো যারা খাস অগরে কয় না। তো আমি একদিন এভাবে আমার একদিনে বইঙ্গা কইছে, তা আমি ওনারা দিলাম একটা থাপ্পড়, মানে এই আমার অপরাধ বাড়তেছে, ওনারা একটা থাপ্পড় দিয়ে তুই থাপ্পড় দিয়ে লেখা। আমি কইছি তুই আমার বইঙ্গা কই লেখা, তুই যে রাস্তায় আইসিস আমি তো একই রাস্তায় আইসি, তুই আমার বইঙ্গা কবি কে? মানে আমি আগে বুঝতাম না। তো এইভাবে ওনার লগা আর আমার লগার ভালো গেল গা, আমিও গেলাম আইলাম চলে এলাম। তো এইভাবে থাকতে থাকতে একদিন ভাইয়া আমার কাছে টাকা নাই, আমি তো কাজ করি আমার টাকা দিলে আমার কাছে টাকা আইবে, তুই বাজার করতে দিছে, আমি বাজার থেকে মনে 5-60 টাকা উঠছে মানে উঠছে, আর আমি আর ওনার কাছে আর বলি নাই। আর এই যে রিক্সা ভাড়া 40-50 টাকা লাগে, তো ওই টাকা আমি আর রিক্সা দিয়ে যাই নাই, আমি একটা যাবো, একটা যাবো কি আমি আমার ওয়াইফের লগে কথা কমো ফোনে, তখন আমি কথা বলতাম ওই টাকা একটা গেছি। তো দেরি হতে আমার উনি প্রচুর মারলো, এত মারা মারলো কইবার মতো না ভাইয়া, ওনার আম্মা যদি না থাকতো উনি আমার হতো মারিয়ে ফেলাইতো। লাস্টটা আমার তোর আমি রাখতো না, আমার বাদ খাইয়ে যে রক্ত করছো তোর এই রক্ত দিয়ে আমি গোসল করবো ভাইয়া। দেখেন আমার এই একটা টান দিছে চাকু দিয়ে, আর এই যে এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে নিয়ে যে টাইগার বাম আছে না, আমার ওই টাইগার বাম দিয়ে লাগাই দিছে, আর ওনার মা এনে আমার এটা সিলেক্ট করে দিছিল, আর এই যে এই জায়গাটা কি যে জানি টান দিছিল।
ওনার মা এসে সিলাই করে দিচ্ছে কি দিয়ে?
মানে ওনার মা আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে গেছে। তো এইভাবে ধরিয়া আমি যখন এই জায়গায় লাগছে যখন আমি এটা ধরছি না, তখন আবার আমার এত মারছিল।
কেন এরকম করেছে? কারণ উনি
আমি বলতেছি উনি এরকম করছে, আমি মদ জানতে আমার দেরি হলো,
মদ আনতে দেরি হয়েছে, ওনার নেশা ছড়ে গেছে, যে কারণে উনি
আমার দেরি হলো কা আমি এত কই কি করছি? আমি করছি কি ভাই আমি কিছু করি না, আমি হাইটটা আছি কি লেগে হাইটটা আছি ভাই? আমি যে টাকা আপনার রিক্সা ভাড়া দিচ্ছেন ওই টাকা দিয়ে আমি আমার বাড়িতে কথা বলবো, কখনো আমি কারোর লগে মিশা কথা বলতাম না এই সময়। তারপরে যখন ভাই আমি মার খেলাম, তখন মারটে খাই আমি কিছুক্ষণ কান্না করলাম, কান্না টান্না যখন শেষ করে ওরা আমার এটা সিলে করে দিন, তো আমার মনে আসে আমি ওরা মারিয়া পেলাম।
মানে আপনাকে যে কাজ দিয়েছে এই লোকটাকে, যে গাছ গায়ে হাত তুলেছে তাকে মেরে
আমি ওরা মারিয়া পেলাম। আর ওরা মেরে মুখে যে ঘাস কাটে কাছে আছে না, আমি কাছে দিই তার ওরা মারতে পারবো না, কাছে দিয়ে ওরা মারা সম্ভব না। তখন আমার মাথায় বুদ্ধি খেললো কি ওনার লগে আমি জোরে পারবো না। তখন কিন্তু ভাই আমার স্বাস্থ্য শরীর অনেক ভালো ছিল, আমি তো ওর লগে জোরে তার পারবো না। আর যখন ও পুল নিশা থাকে তখন ওর লগে পারবো, তখন তো আমার ওই জায়গায় যাইতে দেয় না। আমি ওরা মারিয়া ফেলাম, কিভাবে মারবো? তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো কি, বাজার থেকে আমি ইন্দুরের ওষুধ কিনলাম, দুই প্যাকেট কিনলাম ইন্দুরের ওষুধ। কিনা ভাই ওই যে বাতের মারের মতো একটা মদ আছে, তো ওটার লগে দিচ্ছি ইন্দুরের ওষুধ গুলা কালো হয়ে গেছে। কালো হওয়ার পরে তখন আমার তখন ভয় ধরে গেছে, এটা তো ওরা দেওয়া যাবে না নিয়ে ওটা। বোতল করে ভাঙ্গে গেছে, আমার আরেক বোতল মদ দেন। আমি দু একদিনের মধ্যে আর ওনার কাছে বললেন আমি আস্তে আস্তে টাকা দিয়ে দিবো, মানে এক লগে তার দিতে পারবো না। এই যে আমার মিশা কথা শুরু, আর অপরাধের দিকে বেশার কম অপরাধ করতেছিলাম। তো এইভাবে ওনা এক বোতল মদ দিল, দেওয়ার পরে একদিন কালো একটা মদ যখন বোতল দিছে আমারে, আমার যখন মদ লেগে দিত না একটা কাগজে লেখা দিত, তখন আমি তার করতে পারতাম, আমি কাগজ নিয়ে দিতাম এটা দেন। কালো যখন মদটা দিছে আর উনি ইনটেক বোতল কিনতো না, উনি ধরেন যে মাপা মদ কিনতে আরকি, আমার ওইটা লগে মিশাইতো, আমার কোন সমস্যা হইতো না। কালো একটা মদ আমি ওইটার লগে পুরো দুই প্যাকেট দিলাম ইন্দুর ওষুধ, পুরো দুই প্যাকেট। তো এটা দেওয়ার পরে আমি ওনার আম্মু ওনার ওয়াইফ একসাথে বোয়া দুপুর বেলা ভাত খাইতেছি আমরা, আর উনি উনার রুমে মদ খাইতেছে, খাইয়ে উনি 15-20 মিনিট লাস্টিং করছে কিনা আমার স্মরণ আসতেছি না। উনি 15-20 মিনিট পরে উনি খালি হাত পা পিটতেছে, তখন উনার পাশের রুমতে উনার আম্মা উনার ওয়াইফে আলাপ পাইছে, এই ওনার কিসে কিসে রে কিসে কিসে কিসে, সবাই দৌড়ে গেছে যাই দেয়া যে মদের বোতল খোলা। আমি কি করছি ভাইয়া, যে মদ গুলা একটু রয়ে গেছে না, সবাই তো সবাই নিয়ে ব্যস্ত, আর আমি তো চুরি করছি, আমি কি করছি ভাইয়া, যে অল্প একটু মাল রয়ে গেছে মদ রয়ে গেছিল, আমি ওইটা বোতল সহকারে পালাই দিছি, মানে উত করে ডালে পালাই দিছি, নিচে পালাই দিছি যেন চেক যেন না করতে পারে। আরেকটা বোতল আছে ওইটা খুলে থুয়া দিছি, তো এইভাবে খাইছে নেশা করতে মারা গেছে। আমার আর কোন দোষ নাই, কিছু নাই, আমি এখান থেকে অন্তর আমার কাজ নাই। 15 দিন পর আমি চলে আসি, বদ্রলোকের নাম
ছিল
উমান।
আচ্ছা, তো ওরা কি জানে আপনি এই হত্যাটা করেছেন? আজ অবধি কি জানে?
আজ পর্যন্ত কেউ জানে না, একমাত্র আজকে আমি যাহা বলবো সত্য বলিতে বলতেছি, এছাড়া কেউ জানে না। তারপর ভাই আমি এখান থেকে, আমার তো এখানে কাজ শেষ, আমি চলে এলাম। পর আমি এখান থেকে চট্টগ্রামে আমি বাড়িতে এলাম, বাড়িতে আসার কালে আমি আমার ওয়াইফের লাগে, মানে একটা নারীর যা যা লাগে আমি সব কিছু নিয়ে আসি। ওই যে বেতন দিত তখন আমার কাছে টাকা ছিল, একটা স্ত্রীর যাই কি যাই লাগে আমি সব কিছু নিয়ে আসি। আনার পরে উনি যাক দিনের বেলা ভালো থাকে, সন্ধ্যার পরে মানে উনি একটু ইয়ে থাকে। তারপর আমার শাশুড়ি যতটুক সম্ভব বুঝাইলো, তো আস্তে আস্তে মেল দিতেছিতে আমার এক সন্তান আইলো ওর গর্ভেতে। যাক এই অবস্থা আমি আইলাম, আমার এক বাড়ির পাশে প্রতি ওনার একজন আমার ডাকতেছে কি তুই তো মেশিন এর কাজ জানো, তুই এক কাজ কর ঢাকা যাবি। আমি কিছু হ্যাঁ আমি ঢাকা যাবো। তো কি কাজ কয়ে যে এই কাজটাই হলুদ মরিচের কাজটা বা বিভিন্ন ওই যে চাল বাঙ্গানির কাজটা এই কাজটাই। আমি কাছে আচ্ছা ঠিক আছে ভাই, এই হলুদ মরিচের কাজটা তো আমি করতে পারবো, এটা তো কেউ আমার দেখাইতে হবে না শিখাইতে হবে না। তো ভাই আইলাম, আবার পরে এভাবে কাজ করতেছি, ভালোই থাকতেছি, বাঙতেছি, যাক সবাই দেখে ভালোই করলো নতুন অবস্থায় যাত্রা করে। তারপরে পাকে পাকে এই যে আমি হলুদ মরিচের সাথে মুরগির খাদ্যগুলা রংগুলা এভাবে আমার নতুন অবস্থা আমার কেউ দেখাইতো না, কেউ জানাইতো না। তারপরে এভাবে আমি এগুলা করতে আস্তে আস্তে যখন শেন হইতেছি আর বুঝতেছি, তখন আমার ওয়াইফের লাগে আমি সুখে রাখতাম, আমার টাকার দরকার এছাড়া কিছু না। এখানে ডাকা আইসি আর কারের কাছে আমি বলে নি যে আমি বিয়ে করছি, এ কথা আমি কারের কাছে বলে নাই। তো না বলাতে আমার কাছে মোবাইল ছিল না, তখন আমার লগে আমার একটা ওস্তাদ ইয়েন একটা ওস্তাদ ছিল, ওনার নাম ছিল মামুন, তো উনি এখন আবুধাবুতে আছে। তো হে আমার হের নাম্বারে ফোন দিল, আলমকো আলমের কাছে একটু দেন, তো আমার কাছে দিয়েছে কয় এই অবস্থা, এ তো অবস্থা খুবই খারাপ, আজকে দুই দিন ধরে তোমার কাছে তো কোনো দিন নাই, আমার শাশুড়ি আমার কাছে এর কাছে এই অবস্থা খারাপ, আমি কি করবো কি করো কি করতে পারি। আমি কই আম্মা ওনার কাছে তো আইসি এনে কালকে আইসি, তো আমার কাছে টাকা নাই, যা করার একটা কিছু করেন। ক বাবা তুমি আহ বাড়ি, তো আমি কই আম্মা আমি তো আইসি আজকে 15 দিন কি আমার কে যাইতে দিব নি। তো ক বাবা তুমি আহ না, যেদিকে নি একদিকে নিল তো আমি মহিলা মানুষ আর কার কেউ নিব, তো তোমার সাথে একটু বল হবে। তারপর আমি চলে গেলাম দুপুর বেলা, আমার বসের বাসায় যাই, আমি বসের ওয়াইফের কলাম কি মামুনি এই অবস্থা, আমি তো বিয়ে করছিলাম, আমার ওয়াইফের ডেলিভারি, আমি তো বাড়ি যাইতে হইব, আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আমি গাড়ি ভাড়ার টাকা দিলে আমি যাইতাম। শুনি হাসা হাসা মা বস আমার বলতেছে আচ্ছা তুমি দোকানে যাও আমি আসতেছি। আমার বস আইছে, বসাই আমার 1500 টাকা দিছে। 1500 টাকা দেওয়ার পরে আমার আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি গেলাম। আমি যখন আমি জানি আমার আব্বা আম্মু কেউ আইলো, আমার আম্মু ছাড়া কেউ আসবে না। তারপরে গেলাম সাইদাবাদ যখন গেছি তখন আমি বাড়িতে ফ্যাক্সেতে ফোন দিছি, আম্মা কি অবস্থা, কো বাবা দোয়া করে তোমার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে, আমি যে 1500 টাকা, আমার বাড়ি যেতে লাগবো কত 150 থেকে 200 টাকার মতো খরচ হইব। তাই আমি কি করছি যে হরাই অনেকগুলো কাপড় চোপড় ছোট ছোট যা পাইছি চোখের সামনে ছোট ছোট কাপড় চোপড়, এছাড়া কেউ দিব না। আমার আম্মু যদি দেয় আজকার দিতে পারবো না, যদি আমি আসে আজকার দিতে পারবো না, দিলে পরে দিব, আর তোর কেউ আইব না, আর আইলে আমার বড় বই না আইব, এছাড়া আর কেউ আইব না। তো যাক গেলাম, যাই আমি কাপড় চোপড় নিয়ে গেলাম ভাই, আমি ওরে দেখে আমার ছেলেটার দেখে আমি মানুষ বয়ে কোলাল না, আমি ওই অবস্থা আমি কোলে নিয়ে আমি অনেকক্ষণ জুত করে থাকার পরে যাক চলতেছি ভালো। আবার কয়েক তিন দিন পর আমি ঢাকা চলে এলাম, ঢাকায় থাকতেছি খাইতেছি, আর এমন মহাজনের ফোসাইতেছি না, যে ব্যবসাগুলো করতেছিল ওইগুলো ফোসাইতেছে না। তখন আমি কি করলাম, তো আমি কই তখন কিভাবে ফোসাইবেন, তখন আমার কইলো কি মানুষের শুনতেছি এটা করে, আমি কেছি নাম করলে করতে পারেন, আমার করলে করতে পারেন, আমার তুমি কি কাও, আমি কি করেন সমস্যা কি।
আমরা একটা জিনিস পরিষ্কার করার জন্য জানতে চাই, এই যে করেন কি করেন এরকম একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি, আপনার ওস্তাদে কিছু একটা করতে বলছিল আপনাকে?
হ্যাঁ, আমার ওস্তাদ
করতে বলছিল,
আমার করতে বলছে কি মানে এর কারেন্ট বিল দেয়া, বেতন দেয়া, মানে যখন যে বেচা কিনা ছিল তখন হোসাইতে পারতো না, তখন এই যে আমার যে একটা আমি আরেক জায়গায় দেখে আছি যে এগুলো যে করে আমি নিজ চোখে দেখে আছি, তখন আমার হিসাব হলো কি আমি যদি এখানে যদি 10 টাকা কামাইতে পারি তাহলে তো আমি ওনার কাছে আমি 2 টাকা নিতে পারবো। আমার চিন্তা করছি আমার টাকার দরকার, আমার ওয়াইফের রাখতে হলে, আমার ছেলে সন্তান রাখতে হলে তো আমার টাকা লাগবে, তখন আমি যদি 2 টাকা কামাই করে দিতে পারি তখন তো আমার 10 টাকা কামাই করে দিলে আমার 1 টাকা দিব, আমার এই চিন্তা ছিল এটা। তো তারপরে আমি এভাবে করতেছি, তা আমি এই বুদ্ধিটা হেরে ভালোভাবে দিলাম, আনতেছি দেখা গেছে পরে আমি এগুলা করতেছি।
আপনার ওস্তাদ এটা স্বীকার করে নিল, এগ্রি করে নিল। এখানে অনেক বড় একটা কোশ্চেন আছে প্রিয় শ্রোতা, যে আসলে ওরা কি সলা পরামর্শ করছে, যে বিষয়টা আমরা জিবিএসবি তে সবসময় করে থাকি সেটা হচ্ছে যে যিনি অপরাধী তিনি কনফেস করছেন তাকে দেখে আমরা সচেতন হব তার জীবন আচরণ দেখে, কিন্তু যে কাজটি তিনি করছেন যে অপরাধটা তিনি করছেন সেটা যে আমাদের সমাজে হচ্ছে এবং চাক্ষুষ ভাবে হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু সেটা কিভাবে হয় সেটা জানলে আমাদের অনেক বেশি সচেতন হওয়ার সুযোগ আছে। ওরা যে বিষয়টা যে দুজনে মিলে কথোপকথন করছে ঠিক আছে করো, ওনার ওস্তাদের যে ব্যবসা সেখানে হয়তো 2 পয়সা বেশি লাভ হবে, সেই 2 পয়সা লাভ হলে ওরও দরকার, কারণ নতুন অতিথি এসছে ঘরে, সে সন্তানকে ভরণ পোষণ দিতে হবে, ওখান থেকে হয়তো ওরও 2 পয়সা লাভ হবে, কিন্তু যে জিনিসটা ওরা করছে সেটা আমাদের লাখ লাখ টাকার চেয়ে অনেক বড় ক্ষতি করে ফেলছে সুস্থ স্বাভাবিক মানুষের। প্রশ্ন হচ্ছে কি করছে, আমরা একটু সিরিয়ালি জানতে চাই স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো আপনি জানতেন যেটা করা যায় তাই তো?
জি।
তারপর আপনি কি করলেন?
আমি তারপরে বুদ্ধি দিলাম কি আমার যখন ধরেন আমি একটা হিসাব দিই আপনার, ধরেন আমি ছোট্ট করে বলি কথাটা, ধরেন আমার 20 কেজি মরিচ হয়েছে,
20 কেজি মরিচ,
হ্যাঁ 20 কেজি মরিচের লগে আমি এইসব করতেছি, আমি যে খাদ্যগুলো মিস করি এই খাদ্যগুলো আমার 20 কেজি মরিচের লগে আমি 5-7 কেজি দিই।
কি মিক্স করেন মরিচের সাথে?
মরিচের সাথে আমি সংখ্যায় বুঝাই যে খাদ্যগুলো মুরগি এগুলো হইলে ওই যে আতপ চালের একদম যে কুড়া আছরা কুড়া দিয়া মানে বিভিন্নটা দিয়া এটা বানানো হয়।
আতপ চালের কুড়া এটা মুরগির খাবার?
জি।
এই মুরগির খাবারটা আপনারা মিশানো হচ্ছে
হলুদ মরিচের সাথে,
হলুদ এবং মরিচের সাথে?
জি।
মুরগির খাবারটা কোথায় পাওয়া যায়?
এগুলো চাঙ্গার উপর পাওয়া যায়।
এটা কি মুরগির মুরগিরই খাবার শুধুমাত্র?
জি, খালি মুরগির খাবার, এছাড়া কোনো মানুষের খাবার না,
একদম গুড়া গুড়া
গুড়া গুড়া বলতে একদম এটা চোখে দেখলে সবাই জানে যে এটা মুরগির খাদ্য, এটা মানুষের কোনো খাদ্য না।
আপনি মুরগির খাদ্য মিশালেন হচ্ছে 20 কেজি মরিচের সাথে, 5 কেজি হচ্ছে মুরগির খাবার।
জি।
আর কি মিক্স করেন এটার সাথে?
এটার সাথে আর আমি রং মিক্স করতাম,
যেমন রং মিক্স করতাম,
রং 5 কেজি দিয়া তখন আমি রং মিক্স করতাম।
রংটা কি কি
রংটা হলো যে মরিচের লগে লাল একটা রং পাওয়া যায় চক বাজারে, ওই রংটা আর হলুদের লগে
কোন দোকানে পাওয়া যায়? এগুলা কি ধরনের দোকানে?
এগুলা যে দোকানে রং বিক্রি করে বিভিন্ন ধরনের সুতা রঙানো বিভিন্ন ধরনের রং গুলা বিক্রি করে কালার করার লাগে এগুলা দোকানে পাওয়া
যায়। কি কি বলতে হয়
এগুলা ভাইয়া? বলতে কি আমরা যখন যে দোকান থেকে মাল কিনি না আমরা যা কিছু বলা লাগে
না, কিন্তু আপনাকে তো আপনি কি জন্য রংটা নিচ্ছেন ওদের রঙের মধ্যে পার্থক্য থাকে?
জিজ্ঞেস করবো না
তাহলে আপনি কি বলেন?
আমি আপনার কই, আপনার যদি আমার দোকানে যান, একদিন গেছেন, 2 দিন গেছেন, 3 দিন আমার লোক পরিচয় হয়ে যান
না, কিন্তু তারপরে আমি যদি নতুন যারা যাবে তারা কি বলবো ওখানে?
যায় আমার 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ, বা এটা একটা নাম হলো অরেঞ্জ,
অরেঞ্জ,
হ্যাঁ, আর যে মরিচ যেটা লাল ওটার নাম হলো অরেঞ্জ, আর যে হলুদটা না হলুদ কালার যে হলুদ রংটা যেটা দেখতে এটার নাম হলো যে আপনার আমরা এটারে চায়না হলো চায়না বলি
চায়না
জি
বললেই হবে যে হলুদের রং দেন আর মরিচের রং দেন।
হ্যাঁ, আর এখন নতুন কেউ যদি যা তাহলে জিজ্ঞেস করা লাগে, আমরা গেলে কেউ আমাদের জিজ্ঞেস করা লাগে না।
আমি এখানে যে পরিমাণটা দেখতে পাচ্ছি আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন পকেটে করে, এখানে হলুদের জন্য রং কতটুকু আছে মরিচের জন্য রং কতটুকু আছে
ভাইয়া? যে এখানে যা দেখছেন আপনি যদি হলুদে দিই কম নইলে তো আমি জিনিসটা 30 কেজি হলুদে দিব।
30 কেজি হলুদ কে হলুদ করে ফেলবে এতটুকু রং?
জি।
আর মরিচ?
মরিচ কম নইলে তো আমি 7 থেকে 8 কেজি মরিচ দিতে পারবো
এই এতটুকু রং।
জি। আর ভাইয়া সবচেয়ে বড় কথা
এই দুটো জিনিসের এই দুটোকে দাম কতটুকু?
এটা যে মরিচ কালারটা হলো 1000 টাকা কেজি।
1000 টাকা কেজি এখানে কতটুকু আছে?
এখানে তো কত
100 গ্রামও নাই,
100 গ্রাম মনে 5 গ্রাম হয় কিনা,
5 গ্রাম বা 7 গ্রাম। আর
হলুদ, এই যে হলুদটা দেখতেছেন না, হলুদটা মনে 40 গ্রাম আর উপরে যাবে।
প্রিয় শ্রোতা, ও পকেটে করে নিয়ে এসছে এই যে দুটো কেমিক্যাল, এই দুটো কেমিক্যালের ছবি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিতে চাই। আপনারা ওর মুখ থেকেই সমস্ত বর্ণনা শুনলেন, আমরা এখানে নেয়ার মতো করে দিচ্ছি। এটা দেখতে মরিচটা দেখতে মরিচের রং, হলুদটা দেখতে হলুদের রং। এখানে যতটুকু পরিমাণ আছে তা দিয়ে ও যেটা বলছে যে হলুদের রং যতটুকু আছে সেটা দিয়ে 30 কেজি হলুদ করা যাবে, আর এই মরিচ যতটুকু আছে সেটা দিয়ে 5 থেকে 7 কেজি মরিচ করা যাবে, বা ভাইস ভার্সা আমরা বলতে পারি। এই যে কেমিক্যাল, এটা কত পাওয়ারফুল কেমিক্যাল, এটা আপনারা নিশ্চয়ই যারা প্রতিবেদন দেখেন টেলিভিশন রেডিওতে আপনারা শুনেন,
কেমিক্যালটা অনেক ক্ষতি করে মানুষের চারে, অনেক ক্ষতি করে।
এবং এটা যদি আপনারা পত্রপত্রিকা পড়ে থাকেন, এই এই জাতীয় কেমিক্যাল থেকে কিডনি নষ্ট হওয়া থেকে শুরু করে ক্যান্সার হওয়া থেকে শুরু করে ভয়াবহ রকমের রোগ এটা দিয়ে হয়ে থাকে। এবং এটা শুধুমাত্র ওরা 20 কেজি মরিচের জায়গায় 5 কেজি হচ্ছে হলো আপনার এই মুরগির খাদ্য মেশায়, সেখানে কত টাকা লাভ হয় আমরা একটা ইকুয়েশন দেখার চেষ্টা করি, তারপরে আমরা ফেসবুকে সঙ্গে সঙ্গে এর মাঝখানে আমরা ছবি দুটো আপলোড করবো। আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি আমাকে এবার একটু লাভ ক্ষতির হিসাবটা বোঝান,
লাভ আর একটু সামনে যাই তারপরে লাভ
সামনে দেখে যান।
তো ধরেন এভাবে চলতেছে চলতেছে ঠিক আছে, তখন আমার মনে একটা হারামি ঢুকে গেছে। হারামি ঢুকে গেছে কি, আমি যত বেশি দিতে পারবো তত আমার আমি 10 টাকা রাখতে পারবো। তখন আমি সব করে কি দেখা গেছে, আমি এমনও দিন গেছে ভাইয়া ওটা টাকাটা কিন্তু আমি আমি নিজেও খাইছি, ওনারাও খাইছে, আমি খালি মুরগির খাদ্যগুলো দিয়ে আর রং দিয়ে মানুষের খাবাইছি। আমি এই জিনিসটা খাওয়াইতাম কিভাবে, যখন আমি অর্ডার পড়তো করতে অর্ডার পড়তো ময়মনসিংহ বরিশাল পায়ে মানে বিভিন্ন জায়গার আমার অর্ডার আইতো ঠিক আছে, তখন আমি দেখা গেছে কি
অর্ডার মানে কি অর্ডার দিত,
অর্ডার দিত আমার তো পাইকারি নিয়ে ওনা ওই জায়গায় বিক্রি করতো।
পাইকারি কি আপনার সঙ্গে গুড়া নিত নাকি আলটিমেটলি?
হ্যাঁ, গুড়া নিত,
মরিচ কিনে নিত নাকি মরিচ দিয়ে আপনার ভেঙে?
না না, আমার থেকে কিনে নিত। আমি সেটাও বলছি আমার থেকে দিয়ে যাইত, আমি আমার থেকে যে অর্ডার গুলা পাইতাম ওনা আমার থেকে পাখিটা কিনে নিত। তো যেমন আমার তো কিনে নিত, দেখা গেছে কি আমি তো পাইকারি তো কম দামে দিতাম, আমার যে দাম কিনা আস্তা হলুদ মরিচ তার চেয়ে কম রেডি বেচতাম।
আচ্ছা,
তো তারপরে কি করতাম, আমি যখন কম রেডি বিক্রি করি তখন আমি দেখা গেছে কি অনুযায়ী আমার 200 কেজি হলুদের অর্ডার দিত, তখন আমি 30 কেজি মাত্র হলুদ দিতাম।
মাত্র 30 কেজি হলুদ দিতে?
30 কেজি হলুদ দিতাম আমি,
আর বাকি সব মুরগির খাবার,
মুরগির খাবার আর রং।
ও মাই গড, 200 কেজির মধ্যে 170 কেজি হচ্ছে মুরগির খাবার, আর সেটা আপনারা কেমিক্যাল মিশিয়ে রং ই করেছেন, আর বাকি শুধুমাত্র 30 কেজি হচ্ছে হলুদ।
জি ভাই,
স্মেল আসতো না হলুদের গন্ধ তো থাকার কথা না,
হলুদের গন্ধ ভাই চেন পাওয়া যায়, চেন দিতাম
সেন্ট, হলুদের সেন্ট,
হলুদের চেন পাওয়া যায়, হলুদ বলে হলুদ বরণ জিরা বলেন, এলাচ বলেন, এই যে কালো কালো গোলমরিচ বলে গোলমরিচ গুলা বলেন, এরপরে যে আমরা লবঙ্গ কই আমাদের বাসার, হয়তো আপনারা যদি কোনোদিন কিনে থাকেন আপনারা লং কনডারে এই লবঙ্গ, মানে এমন কোন জিনিসের যে কেমিক্যাল পাওয়া যায় না এটা হলো ভুল ধারণা,
সবগুলোর কেমিক্যাল পাওয়া যায়, সব সেন্ট পাওয়া যায়, এগুলো সব পুরান ঢাকা থেকে।
হ্যাঁ, এমন কোন কেমিক্যাল বাদ না যে পাওয়া যাবে না, তবে আবার সবার কাছে বিক্রি করবো না।
আচ্ছা, তো আপনার কাছে 200 কেজি নিলে আপনার লাভটা কিরকম থাকছে আমাকে একটু বিস্তারিত বলুন।
ধরেন একটা কথা ধরুন ভাইয়া, আমার 200 কেজি ধরেন আমার পাইকারি কথা দিতাম, ধরেন মরিচটা আমার কিনের উপরে নির্ভর করে দিতাম, সবসময় তো বাজার এক থাকে না, ধরেন আমি মরিচটা 120 টাকা কিনলাম, হ্যাঁ আমি ওনার কাছে বাঙানি খরচা দিয়ে আমি 150 টাকা নিতাম
কেজি
কেজি।
আচ্ছা, মুরগির 1 কেজি খাবারের দাম কত?
1 কেজি খাবার মুরগির খাবার দাম 25 টাকা।
25 টাকা, আর আপনি কেমিক্যাল মিশাতে কতটুকু কেমিক্যাল?
কেমিক্যাল ধরেন আমার যদি একটা কথা, যদি 200 কেজি হলুদ বাঙ্গাই, আমার 200 কেজি হলুদের লোক আমি 1 কেজি কেমিক্যাল দিব।
তাহলে আপনি রেশিওটা চিন্তা করতে পারেন যে কয়েক কয়েক গ্রাম লাগছে হচ্ছে 1 কেজিতে, তার মানে 25 থেকে 30 টাকা খরচ হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে 1 কেজিতে, সেটা আপনি বিক্রি করছেন 150 টাকায়, 120 টাকা লাভ প্রতি কেজিতে, 120 টাকা লাভ।
খালি তো ভাই এটা দিন, ওই যে লাল যেটা দেখেন না মরেছে লগে, ওই হলুদের লগে কিন্তু ওটা দিতে হবে, নত হলুদ এটা যদি একটা হলুদ যদি না তাহলে একদম সাদা, এই যে সাদা দেখা যাবে, যখন হলুদটা দিন না তখন এক অরিজিনাল হলুদের কালার সেম দেখা যাবে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই,
আপনারা যা শুনছেন সেটা শুনে আজকে আলমের প্রতি আপনাদের তীব্র ক্ষোভ তৈরি হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে এই আলম কিন্তু নিজের বিবেকের জায়গাটা থেকে এসে ও কিন্তু প্রচন্ড নিডি একটা ছেলে, এখনো সে নিডি এবং সেই জায়গা থেকে এসে লাখো মানুষের কাছে কনফেস করে যাচ্ছে। এরকম আলম আমাদের সমাজে অসংখ্য আছে, যারা আপনাকে হলুদ মরিচের নাম করে এই রকম বিষ প্রতি মুহূর্তেই আপনাকে খাওয়াচ্ছে, এবং যে বিষগুলো খেয়ে আপনার শরীরে যে অসুখগুলো দানা বাঁধছে সেই অসুখ থেকে বের হওয়া আমার আপনার ট্রিটমেন্ট ক্যাপাবিলিটির জায়গাটা থেকে রীতিমতো অসম্ভব, কারণ মরণব্যাধি ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রকমের ভয়াবহ রোগ এই কেমিক্যাল থেকে হয়ে থাকে। আমরা ফিরে আসবো মাত্র চার মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বিশেষ কিছু ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে রয়েছে আলম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, যে অপ্রিয় সত্য আমাদের সমাজকে প্রতি মুহূর্তেই, আমাদের কমিউনিটিকে এবং আমাদের যে সুস্থ থাকার যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু তার সত্য থেকে আমরা যদি সচেতন হই, তাহলেই আমরা বলতে পারব যে আমাদের জেবিএসবিতে আলমের আশা সার্থক। এবং একই সাথে আপনারা যারা শুনছেন তারা অবশ্যই অবশ্যই নিজের ব্যাপারে যদি সচেতন হন, তাহলে আমরা আজকে জেবিএসবির কিছুটা ক্রেডিট দিতে পারি। আমরা ফিরে যাচ্ছি আলমের কাছে, আর সেই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা যদি এই বিশেষ ছবিটি দেখতে চান আমাদের ফেসবুকে অবশ্যই চলে আসবেন, যেটা আপনাদের দেখা উচিত। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এই বিরতির মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, আমি যেই ছবিটা দিয়েছি আপনাদেরকে ফেসবুকে, সেখান থেকে এই কেমিক্যালগুলো জাস্ট বেসিনে ফেলা হয়েছে, এবং বেসিনে পানি দেবার সঙ্গে সঙ্গেই যে পরিমাণ মানে ম্যাক্সিমাম কালার আমি চোখে দেখলাম, এত ছোট জিনিস থেকে এত হিউজ কালার, এবং সেটা সাদা বেসিন পুরোপুরি হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, দ্যাট রিয়েলি শকিং, এবং এটা আসলে সত্যি ভয়াবহ। এই জিনিসটা আমাদের পাকস্থলিতে যাচ্ছে, আমাদের শরীরের ভেতরে যাচ্ছে। জাস্ট বোঝার চেষ্টা করুন, ইমাজিন করার চেষ্টা করুন কতটা ভয়াবহ জিনিস আমরা প্রতি মুহূর্তেই আমাদের তিন বেলা খাবারের সাথে নিচ্ছি, এবং এই ধরনের নিডি মানুষরা এই পথগুলো বেছে নিচ্ছে, তাদের একটি মাত্র কারণ, প্রয়োজন হচ্ছে অর্থ। অর্থই সকল অনর্থের মূল। যাই হোক, আমরা আলমের কাছে ফিরতে চাই, আর আপনি যদি আপনার ভুলগুলো নিয়ে আমাদের এই জিবিএসবিতে বসতে চান, লাখো মানুষের সামনে কনফেস করতে চান, তো আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। জি আলম, তারপর
আপনাদের এই জায়গায় একটা ওষুধ নিয়ে একটা কথা গবেষণা হয়েছিল, যাহা বলিব সত্য বলিব মধ্যে, তখন আমার মাথায় এই গাছের ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে, না আমি এই গাছের ব্যাপার যে আমি যাহা বলিব সত্য বলিতে আমি যে বলতে হবে, এই গাছ দিয়ে ওষুধ তৈরি হয়। তো ভাই, আমি এটার ভিতরে ভিতরে আমি গাছের কথাটা বলি, যে গাছগাছরা হয়তো আমি এতটুকু বুঝি, আমরা গাছে যদি অক্সিজেন না দিতে আমরা কোনো মানুষ বাঁচতাম না,
এটা সত্য।
এক, আর আমি তো কোনোদিন লেখাপড়া করি নাই, তো গাছের সম্বন্ধে আমি কিছু বলি তো হয়তো রিসেনাররা শুনবে অনেকগুলো কথা, আমি নিজে বাস্তবতা প্রমাণ জিনিসটা। তো যাক ভাই, এভাবে চলতেছি, আমি নিজে গাছগাছা ভাঙতেছি, কবিরা যারা আনে বিভিন্ন ধরনের পালারের গাছগাছরা আয়ে,
ওগুলো আপনি মিলে ভাঙতেছেন?
ভাঙতেছি, তবে ভাঙতেছি দেখা গেছে কি, আমি এই লগে ওই যে মুরগির খাদ্য গুলা মিস করি,
ওই গাছের মধ্যে ওষুধের মতো
মুরগির খাদ্য গুলা মিস করি। এমনও গাছ আছে ভাইয়া, 1 কেজি 8-10 হাজার টাকা কেজি, তা আমি যদি দেখা গেছে 20 কেজি যদি আমার গাছ দেয়, আমি যদি বেশি দরকার নেই আমার, আমার যদি 1 কেজি মুরগির খাদ্য দিতে পারে তাহলে 8-10 হাজার টাকা এলে আমার। তো ভাইয়া, ওই টাকাটা আমি কখনো আমি পাই নাই, তাই আমি পরবর্তী আমি যখন মানুষের এগুলা ওই যে ওষুধের ব্যাপারটা নিয়ে পড়েতে, আমি ভাইয়া ওটা আমি সচেতন হয়ে গেছি, আমি ওই কাজটা তেমন করতাম না, আমি যতটুক চেষ্টা করতাম যান পরিমাণ দিয়ে মানুষের ভালো ইয়ে দেওয়ার লাগে, আমি যান পরিমাণ দিয়ে চেষ্টা করতাম। তো এইভাবে করতাম ভাইয়া, করতে করতে এর মধ্যে আমার ওয়াইফের লগে আমার লগে ভালো সম্পর্ক হয়ে যায়, ভালো সম্পর্ক কেরকম? মানে ও আমার সারা কিছু বুঝে না, আর আমিও ওরে সারা কিছু বুঝিতাম না। তো এভাবে চলতেছে চলতেছে তারপর আমার আরেকটা সন্তান হয়েছে। সন্তানটাতে ভাই আমি ছেলে, আমি একটু রাগ।
দুটো ছেলে হওয়াতে আপনি অখুশি হলেন?
ভাই আমি তো আমার অর্থ নাই, আমি তো আমার দুইটা ছেলে মেয়ের, তো আমি একটা ছেলে একটা মেয়ে যদি আল্লাহ আমার দিত না তাহলে আমি সুন্দরভাবে আমার আর প্রয়োজন ছিল না। তো যাক ভাই এভাবে চলতেছে, আরেকটা ছেলে দিল। ছেলেটা ভাই হওয়ার যেদিন হয়েছে না, ওদিনে ভাই আমি একটা দিয়ে পেছাই, আমি ডাক্তারের কাছে নেওয়া লাগছে, নিউমোনিয়া জ্বর নিয়ে আসি পেটের থেকে। তারপরে একজন মানুষ ডাক্তার নাম আছে আমার এলাকায়, উনি মারা গেছে, উনি আমার ছেলের চিকিৎসা করছে, মোটামুটি ভালো হয়ে এখনো আছে। এখনো আমার প্রত্যেক মাসে আমার ছেলের পিছে 1600-1700 টাকা লাগে। তাই আমার বড় ছেলে এখনো ক্লাস 2 তে পড়ে, আর ছোট ছেলে এখনো স্কুল দিই নাই। আমার
আপনি যে কাজগুলো করেন এগুলো কি আপনার বাড়িতে জানে?
কেউ জানে না,
কেউই জানে না,
কেউ জানে না। আমার বাড়িতে জানে যে আমি হলুদ মরিচের দোকানে কাজ করি। আমার ওয়াইফ যদি এগুলো জানে না তো আমার ওয়াইফ মনে হয় আমার যে কি বলবো, আমি নিজেও বলতে পারবো না।
আপনি যদি এই যে অবৈধ পথে যে টাকা রোজগার করছেন এটাতে আপনার কত টাকা থাকে প্রতি মাসে?
ভাইয়া বলতে কি, আমি যে 8 টাকাটা পাই না, 8 টাকাটা আমার নিজের খরচা যা, আর আমি 4,500 টাকা বেতন পাই। ওই 4,500 টাকা আমার ওয়াইফের হাতে আমি দিতে পারি না, আজ 8,000 টাকার মতো যা। আর এর মধ্যে আমি 2 মাস থাকি ঢাকা, 2 মাস থাকি, 1 মাসের টাকা আমার ওয়াইফের ক্যাশ টাকা আমি আমার ওয়াইফের দিই, আর 1 মাসের টাকা আমার ছেলের আছে না, তো ছেলেদের যাইতে হয়তো কিছু কিছু টুকি টাকি, ওই যে নিজের দামিটা তো আর কিনতে পারি না। দেখেছে পড়েতে হয়তো একটা প্যান্ট একটা জামা কিনে নিতাম, আর হয়তো আমার মানুষের পোলাপাইনে খাইবো ফলফা একা, আমার পোলাপাইন রেখা থাকবো, তো আমি যাইতে কালে ওই যে ফলফা একা নিতাম, গাড়ি ভাড়া টাকা দিয়ে যাইতে, ওই যে 1 মাসের টাকা শেষ হয়ে যেত, ঠিক আছে। আর যদি কিছু থাকতো না যায়া তো বাড়ি যেতাম মাস। সত্যি একটা কথা যাতে আপনি জিজ্ঞেস করছেন আমি না বলে পারলাম না, আমি বাড়িতে 2 মাস পর জানছা আমার ছেলে মেয়ে মাছ খাইতে পারে না, আমার শাশুড়ি আমার ওয়াইফে মাছ মাংস খাইতে পারে না। কি খা অত ওই যে ক্ষেতের থেকে শাগ শাক বেচে আনে, দেখা গেছে কি কারোর থেকে বেগুন 2টা কুচে আনে বা আলু 2টা ইয়ে করে আনে, দেখা গেছে আলু 5-2 কেজি আনছে, এটা রাইখা রাইখা আমার আমার বড় ছেলের ভাইয়া যখন আমার এদিকে ইয়ে ছিল তখন সবাই খাবাইছে আমার বড় ছেলে। তো আমি তো একটু মোটামুটি স্বাস্থ্য ভালো আছে, আমার বড় ছেলে আর শুক না, উনি মাছ ছাড়া উনি ভাত খাইবো না, যদি 10 দিন যদি আমার ঘরে যদি মাছ না থাকে উনি ভাত খাইবো না।
একটা কথা আমরা সবসময় বলে থাকি কমিউনিটিতে, যে মানুষটাকে আমরা পেছনে ফেলে রাখছি সেই মানুষটা আমাদেরকে পেছন থেকে টানছে, এই মানুষটার উপরে আমরা কোনো না কোনো ভাবে নির্ভর। আপনি রান্নায় যে হলুদটা ব্যবহার করেন সেটা এই মানুষের হাতেই রিফাইন হয়, এবং ও ওর পরিবারকে সেভ করার জন্য ও সন্তানের মুখে এক বেলা মাছ তুলে দেবার জন্য অন্যায় পথ বেছে নিয়েছে, এবং সেই অন্যায় পথ আমরা যে ভালো আছি সেই ভালো থাকাটাকে নষ্ট করছে। দেখুন কি মানে কি নির্মম সত্য, এবং এই এই সত্যটাকে অ্যাভয়েড করার সুযোগ আসলে কি হতে পারে? যাই হোক, আমরা কোনো উপায় খুঁজছি না, আমরা নির্মম বাস্তবতাকে উপস্থাপন করছি। এর মধ্য দিয়ে আপনি যদি সচেতন হতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটা জেবিএসবির উপকার হলো। হ্যাঁ বলুন, তারপর
তারপর এভাবে চলতেছে মোটামুটি টানা খিচার মধ্যে যাইতেছে, এখনো টানা টান কিসের মধ্যে যাইতেছে। তারপর আমি এভাবে চলতেছি, আরো 2 মাস আগের কথা কইতেছি আমি কথাটা, এখনো আমার ওয়াইফের পরনে কাপড় নেই, আমি বছরে এক জোড়া কাপড় দিই, আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরবি পোলাপান শিক্ষা দেয়, আমার ওয়াইফ পর পর্যন্ত পড়ছে, আমার পর পর্যন্ত যদি পড়ে থাকে আমি মনে করি আমার ওয়াইফ মেট্রিক পাস, আমার কাছে লাগতেছে এরকম। আমি কোনোদিন এই যে আলহামদুলিল্লাহ আমি কখনো জানতাম না, আমার ওয়াইফের কাছে তো শিখে আমি যদিও 5 ওয়াক্ত না পারি আমি জুমার নামাজ মিস দিনা ভাইয়া, আমি জুমার নামাজ আমি পড়ি, এমন আমার সবকিছু শিখে আমার ওয়াইফের থেকে। আমার ওয়াইফ 8-10 পোলাপাইন পড়া, আরবি পড়া যে আমার ওয়াইফে কেউ কইতে পারবো না, ওই পড়া অবস্থায় কোন পোলাপাইনের কাছে আমার ওয়াইফ একটা পান খাইছে কিনা,
মানে সে কখনো কোনো পয়সা নেয় না,
না আল্লাহর রাস্তায় পড়া। এমনি আপনার বাড়ির গেছে হাঁটতে আপনার পানে খেয়ে দিয়েছেন দেখছে, আমি আমার যখন আমি ওনার কাছে গেছি তখন বিয়ের আগের কথা কইতেছি আর বিয়ের পরের কথা একটু কইতেছি, আমি আবার একটু পিছনে যাইতে চাই। আমি ওনার চুল, আমার স্ত্রীর চুল আমি মনে আমি পুরোটা দেখি নাই, আর এখন আমার ওয়াইফের মাথায় কাপড় থাকে না। আমি ওনার দোষ দিই না, আমি যখন তেনা ছিলাম তখন একজন টাকা লাগে আমার শ্বশুর বাড়ি আসছিল, তখন আমার একটা খারাপ একটা কথা কইছিল, আমার ওয়াইফের কানের দুলগুলা খুলে দিছে, যাও এগুলা থুয়া তুমি ওনার টাকা দিয়ে দাও। আজ পর্যন্ত আমার ওয়াইফের জিনিস আমি দিতে পারি না। মাঝে মাঝে আমার ওয়াইফ বলে আমি কি করলাম তোমার এগুলা দিয়ে কান্না করে। এই যে 2015-3 মাস 7 তারিখ আমার ওয়াইফ নিজের মাথায় নিজের কপালে নিজে বাড়ি দিছে এরম মোড়া কাঠ দিয়ে, ওনার জীবন উনি আর রাখবো না, মানে ওনার পর অনেক কাপড় নাই দিতে পারিনি। আমি কইছি কি ভাইয়া তুমি একটা বানাইতে দাও 3 পিস, আমি পরে টাকা পাঠাইলে তুমি আনো। ভাই সত্যি কথা আমি এখনো পকেটে আমি 1500 টাকা একদম তো ধার নিয়েছি যে আমার মাস শেষ হলে তোরা লই আবার দিয়ে দিবো, আমি বাড়ি পাঠাবো, আমার চালও নাই বাড়িতে। তো যাক আমি আমার কথাতে চলে আই। তো তারপরে দিই ভাইয়া এভাবে কেমিক্যাল দিয়ে চলতাম। তো আমি এবার মধ্যে কি করছি, গাছ গাছড়ার টার্গেট নিয়েছি আমার, আমি গাছ গাছড়া ভাঙ্গাটা দেখেছি দোলাইখাল, দোলাইখালে একটা মেশিন গাছ গাছড়া গুলা ভাঙ্গে। তো আমি এটা দেখা 5 মিনিট দেখছি, মাত্র 5 মিনিট দেখাতে আমার মাথা ক্যাচ করে গেছে। আমি তারপরের দিন আমি কাঠ চাপাইলাম, এই যে কাঠ, আমি তারপরের দিন কাঠ চাপাইলাম এই জায়গায় হারবাল হচ্ছে সবকিছু বাঙ্গানো হয়।
আচ্ছা, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন।
দোকানের নামটা,
দোকানের নামটাও বলার আমি অ্যাড্রেসটা দিব না। সেটা হচ্ছে এখানে উন্নত মানের হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চটপটি মশলা, বিট লবণ, আটা, হালিমের গম, বেসন, চালের গুঁড়া ইত্যাদি সুলভ মূল্যে ভাঙানো এবং বিক্রি করা হয়।
জি,
এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দুই নম্বরই আছে।
প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাই, খালি আমার এই জায়গায় একটা জিনিস চলেট আছে।
কোনটা?
একটা জিনিস চলেট বলতে এরকম, এই যে চটপটি মশলাটা পড়ছেন না, চটপটি মশলাটা আমার চলেট আছে।
এটা কেন চলেট রাখছেন?
চলেট রাখছে কে লাগে, চটপটি মশলাটা আমি চলেট রাখার উদ্দেশ্য লাগে, আমি অনেক দাম বেশি।
আচ্ছা,
আমি সবার কাছে বেচতাম ওটা, অনেক দাম বেশি। এই চটপটি মশলা লাগে ভাই, আমি এক কাস্টমার থাপ্পড় খাইছি, উনি যে কোনো একটা র্যাঙ্ক রবে, তারপরে ওনার থাপ্পড় খায়া যে আমার ঘরে একটা সাবাড়ি আছে, আমি ওনার লাগে সাবাড়ি নিয়ে আসি, তোর আমি কবাম সাবাড়ি নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমার থাপ্পড় দিলে আমি আমার লাভ হইব না, আমি বেচবো না। আমি ওনার হিসাব দিছি, আমার এক কেজি এলাচ যদি কিনতো, আমার দশ কেজি এলাচের লগে ধনিয়ার লগে যদি আমি আধা কেজি যদি এলাচ দিই, আমার আধা কেজি এলাচের দাম 1000 টাকা, এক কেজি তেজপাতা নর্মালে 200 টাকা, এক কেজি জিরা যদি একদম নর্মালটা কিনি 250 টাকা, এক কেজি গোলমরিচ একটা পাম হলে 800 টাকা কেজি, আর একটা কিনতে হবে 1400-1500 টাকা কেজি। মানে এগুলো হিসাব করে আমি এক কেজি দারচিনি, এক কেজি দারচিনি করতে হলে 200 টাকা।
হ্যাঁ,
ওই যে চটপটি মশলা লাগে, মানে এই কারণে আমার কথা, আমি জিনিস যে জিনিসটা ভালো রাখছি আমার এই জিনিসটাই আমি বেশিরভাগে অনেক দাম বেশি ইচ্ছেলাম না নেবেন নলে না।
এই জিনিসটা আপনি শুধু ভালো রেখেছেন, বাকিগুলো সব
আর সবগুলো বেজাল। আর আটাটা, আটাটা বলতে আটাটা বেজাল, আটাটা হলে যে ভাই গমের লগে যে পাউডারটা, অস্ট্রেলিয়ার গম গুলা, ওই অস্ট্রেলিয়ার গম আর হলো লাল গম ইন্ডিয়ানটা, ওগুলোর মধ্যে পাউডার মারা থাকে, আমি গম গুলো কোনোদিন চালে নেই। কত পোকা খাবাইছি আমি, আমার ইচ্ছে করে খাবাই নাই, এই যে চালার সময় নাই, আমি ডাইরেক্ট ভাঙে দিয়ে
দিচ্ছি। বিট লবণ দুই নম্বর কিভাবে হয়?
বিট লবণ হয় যে মুরগির খাদ্য গুলা,
এগুলো বিট লবণের মধ্যে মিশাই দেন,
বিট লবণের মধ্যে দিই।
দিস ইজ মানে অ্যালার্মিং। আমরা এখন তাইলে কি বাইরের ফুড কেমনে খাবো? মানে এই কোশ্চেনটা একটা বিগ কোশ্চেন।
আমি যদি এটা বলতে চাই তাহলে হয়তো রিসেন্টলি আমার খারাপ মন্তব্য করবো কি?
না না না, এখানে আপনি একজন না, এখানে ওরকম অনেক আছে,
অনেক লাখো মানুষের আমি সাক্ষী করে দেয়। এই যে আমরা হলুদ মরিচ আমরা পুড়ে খাইতে পারবেন, কিনে খাইতে পারবো না, আমি এই জিনিসটা আমার কিনা 10 টাকা, দেখা গেছে কি এই জিনিসটা আমার 10 টাকা দিয়ে কিনাই না, আমি 8-7 টাকা বিক্রি করতো। কেন জানেন, আমি যদি কখনো না বেশি আপনি আমার কাছ থেকে নেবেন না, তখন আমার খোসাইতে হবে, তারপর আমি এই কারণে বেজাল করি।
ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? আমার মনে হয় সেটা বুঝতে পেরেছেন যে আপনি এক কেজি ধরুন কোন একটা প্রোডাক্ট কিনছেন 100 টাকা দিয়ে বাজার থেকে, সেটা আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু এক কেজির পেছনে যারা আপনাকে দিচ্ছে, যারা প্রোভাইডার, তারা তো প্রচুর পরিমাণে আসল জিনিস দিতে গেলে সেটা দাম ডাবল বা তিন গুণ হয়ে যায়। শুধুমাত্র এখানে না প্রিয় শ্রোতা, এখানে যে মশলার কথাগুলো হচ্ছে, শুধুমাত্র মশলা না, আমরা যে বাজারে যে ড্রিঙ্কস গুলো কিনি, যে ধরনের ড্রিঙ্কস, আপনারা অনেক সময় দেখবেন ফ্রুট ড্রিঙ্কস এর কথা আমরা বলছি, চিন্তা করে দেখুন আপনি একটা আম, যখন আমের সিজন তখন একটা আমের প্রাইসটা কত, ওই আমটা যদি আপনি বাসায় নিয়ে যান, আমের সিজন যখন, তখনকার কথা আমি বলছি, তখন আপনি বাসায় নিয়ে যাবেন একটা আম, আপনি পানি দিয়ে জুস করবেন, জুস করার পরে আপনি যে পরিমাণ জুস পাবেন সেই পরিমাণ জুস আপনি তার চাইতে অনেক বেশি পরিমাণের জুস পাচ্ছেন আপনি একটা বোতলে, এবং আমের সিজন যখন আপনি একটা আমের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করছেন তার চাইতেও কম অর্থ দিয়ে আপনি বাজার থেকে একটা জুস, ওর চেয়েও বেশি পরিমাণ জুস কিনে নিয়ে আসলেন, এবং সেটা হয়তো আমের সিজন না। এখন প্রশ্ন হচ্ছে, যেটা প্রকৃতি থেকেই সম্ভব হচ্ছে না, সেটা কিভাবে একটা কোম্পানি আপনাকে আমের জুস বলে চালিয়ে দিচ্ছে? শুধু আমের না, সেটা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। এই যে দুই নাম্বারি, এই দুই নাম্বারিটা শুধুমাত্র এই রকম আলমরা, একেবারে পথে বসা টাইপের শ্রমিকরা না, সবাই করছে, এবং খুব বড় বড় কোম্পানিগুলো এর সাথে জড়িত আছে। হ্যাঁ বলুন, আপনি কি জন্য বলতে চান?
এই জায়গায় দিতে হয় আমি করবো না কেন, এই জায়গায় কি করতো? পুলিশ আসে, পুলিশের টাকা দিত।
পুলিশ জানে ব্যাপারটা? আপনার কথা পুলিশ জানে?
আমার কথা অত, যদি চোর কখনো চুরি করে কিন্তু অল্পতে শিকার হয় না, আমি ডাইরেক্ট বলছি, শুনুক সমস্যা নেই, চোর চুরি করে কখনো তাড়াতাড়ি শিকার হয় না, ঠিক আছে?
কিন্তু আপনার মালিকদের কি পুলিশকে টাকা পয়সা দেয়?
পুলিশ যখন জায়গায় আহে তখন দেয়। এই যে আমি একটা কথা, সংক্ষেপে একটা কথা বলতেছি, 2014 শেষ আগে আগে আমার ওই জায়গায় হামলা হয়েছে, পুলিশ গেছিল, ডিপি গেছিল, ঠিক আছে? তো সত্যি কথা কি ভাই, আমার একটু মানে আমার কিছুই নেই, কিন্তু আমি কিন্তু সাবাসে অনেক কিছু, আমি পুলিশের লগে আমি পল্টে লইছি। আমার কথা হলো, যদি আমি সাবাস করে কথা হয় তাহলে আমার কিছু করতে পারবো না, আর যদি একটু নরম হয়ে যায় তাহলে ওরা আমার মাতদের করতে পারে, তখন আমি অনেক শক্ত ছিলাম, ওনারা আমার কিছু করতে পারে নাই। দেখে আমি একটা পার্লারের মাটি, মুন্দানি মাটি ভাঙতেছি।
মুলতানি,
মুন্দানি মাটি,
পার্লারের মুলতানি মাটি, এটা নিশ্চয়ই মেয়েরা ভালো চিনবেন। হ্যাঁ
হ্যাঁ, তারপরে বন্ধানি মাঠে মাংতেছে, তখন আমার কাছে যে কেমিক্যালটা দেখাইতেছি না, এই কেমিক্যালটা ছিল। আমি ওপনে পালাই রাখছি, ওপনে পালাই রাখছি। আমি যদি এটা গুজাই রাখি তখন এনার পাইলে ওনারা আমি হিসাব দিতে হবে। আর আমি ওপনে পালাই রাখছি, উনি এটা চেক করবো না, ওটা চেক করবো না। এটা কি, এটা লগে দিবেন, এটা মেডিসিন। হ্যাঁ, আপনি সমস্যা হলে কোম্পানির ফোন দেন, ধরেন আমি ফোন দিতেছি, আপনি ফোন দেন কোম্পানির। তারপর আমি হারবাল আজ ভাঙতেছে, ইয়ে করতেছে, তখন যখন আমার কাঠ একাতে একাতে অনেক বিলয় হয়ে গেছে, তখন আমার পার্টি আরো বাড়তেছে। আমি বড় বড় কয়েকটা পার্টি মাল ভাঙে, আমি নামটা ভাঙতেছি না, টিভিতে অ্যাড দেওয়া আমি নামটা ভাঙতেছি না। ভাই এমন গাছ দেয়। আরেকটা কথা বলি,
বড় বড় কোম্পানির জিনিসপত্র আপনারা ভেঙে দেন?
আমি দুইটা কোম্পানির, বড় বড় কোম্পানির হারবাল রূপটান গুলো ভাঙাই।
হারবালের রূপটান গুলো ভাঙা না আপনারা, বড় বড় কোম্পানির? আপনি কোম্পানি দুটোর নাম বলুন, কিন্তু আমরা এখানে প্রচার করবো না, আমরা মিউট করে রাখবো।
একটা হলো, আরেকটা হলো, এই জায়গায় আমি কয়েকদিন শাবনুর মৌসুমি ওদেরকে দেখছি। এই যে ভাইয়া, স্বাভাবিক একটা সেন্টার বোতল, ওই সেন্টার বোতল আমি একদিন থেকে নিছি, আমার আড়াইশো টাকা নিয়েছে সালান ধরে, আমার ওয়াইবেল লেগে নিয়েছিলাম একটা সেন্টার বোতল। আর ওই সেন্ডে একে সেন্ট 10,000 টাকা রাখছে শাবনুরে, ম্যাডাম শাবনুরের কাছে, নায়িকা শাবনুরের কাছে।
বুঝতেই পারেন প্রিয় শ্রোতা যে রিয়েলিটিটা আসলে।
তারপরে ভাই আমি আর একটু হারবালের কথা বলতেছি, তো এভাবে আমি কাজ করতেছি, চলতেছি মোটামুটি। চলার পরে একদিন আমি কারণ বাজার, আমার দুনিয়া কিনতে, তো কারণ বাজার আওয়া অবস্থা, ভাইয়া আমি পারমগেট দিয়ে টেম্পো দিয়ে আইসি, আমি ব্রিজের উপর দিয়ে আমি হাইটটা এপারে আমি আমি 20 কেজি দুনিয়া কিনবো। তখন আমার একটা অর্ডার ছিল, পরের দিন আমার অর্ডার দিতে হবে, আমি 30 কেজি দুনিয়া দিতে হবে। তো আমার খেলে আমি 20 কেজি নিয়ে আমি 10 কেজি ইয়ে করতে পারবো। তারপরে এভাবে আইসি, যখন ভাইয়া আমি কারণ বাজার আইসি, ওই পারেতে এই পারে যখন আইসি, তো ভাইয়া সত্যি কথা কি, আমার জীবনে আমি ঢাকা শহর এই পাশ আমি কোনো কিছু ছিল না। তখন আমি একটা সিগারেট নিয়ে আমি সিগারেটটা জ্বালায় বাইরে হয়েছি। এই যে ভাইয়া আমাদের এই অপমানের পরে যে গলিটা আছে না, ওই গলি দিয়ে আমি ঢুকছি, আমি কাঁচা বাজার মরিচ কিনতে দুনিয়ার বাজারে যাবো, ওই গলি দিয়ে ঢুকছি। ঠিক ঢুকার পরে একজন পুলিশ আমার দাঁড়াও, আমি দাঁড়াইছি, ওই গেটের ভিতরে কেলিয়া গেছে, কই স্যার আমি তো একটা সিগারেট কিনছি, এই যে আমার হাতে এখনো সিগারেট, আমি তো একটা সিগারেট কিনছি। না তুমি উপরে গেছো, আমি কই স্যার উপরে কি, আমি তো কইতে পারবো না, আমি উপরে কেন যাবো, আর আমি উপরে যাই নাই, কই দিকে তুমি গেছো, কই স্যার আমি তো যাই নাই, আর আমি ওই জায়গায় আমার কেন যাবো, আমি ওই জায়গায় চিনি না, কিছুই জানি না, আমি কেন যাবো। উনি আমার কথা, তুমি উপরে গেছো, আমি কই স্যার আমি রাগে হয়েছি, স্যার যদি উপরে যাইও থাকি তো গেছি সমস্যা কি, আমি এভাবে বলছি কথা, আমি মিশ কথা বলবো না, আমি এভাবে বলছি, স্যার গেল সমস্যা কি, এতক্ষণ লাগে কথা কইতে, আমি কই কি কথা আসলে ভাই উপরে কি, আমি তো আর কইতে পারবো না। তো এই চল হ্যান্ডকাপ বাইর করছে, আমার হ্যান্ডকাপ লাগাইবো, আমি কইছি স্যার আমার অপরাধটা কি, আমার তো কোনো অপরাধ করিনি, আমার অপরাধটা কি, কত এই ছবি আর একটা মেয়ে দিয়ে তোর পত্রিকাতে দিবো, প্রথমে যে গেছি বিয়ে করছে, হ্যাঁ করছি, বাড়ি কই ঘর কই সবকিছু কই দিয়ে গেছি, আমি কইছি, তারপর তোর পত্রিকা দিবো, তোর ওয়াইফের কাছে দিবো, তোর মা বাবার কাছে দিবো, সবার কাছে সারা বিশ্বে জানবো তোরে, তুই এই ধরনের। আমি কইছি স্যার আমি মনে হয় যে আমি কথাটা কম না, আমি এমন তো বড় একটা কসম কাটছি ওনার কাছে, উনি তারপরে আমার কসমটা বিশ্বাস করে নাই, আমি আমার মায়ের একটা কসম কাটছিলাম ওনার কাছে, তারপরে উনি আমার কাছে রাখে নাই। তো উনি আমার, আমি শখ করে আমি একটা মোবাইল কিনছিলাম, তখন উনি টাচ মোবাইল, এত কষ্টের ভিতরে আমি একটা মোবাইল কিনছি, তারপরে উনি আমার মোবাইলটা নিয়ে গেছে, একটা 1,000 টাকার নোট, আমি তখন 1,000 টাকার নোট নতুন বাইরে ছিল, আমি মোবাইলের ভিতরে রাখছিলাম আমার মোবাইলটা, আর মনে হয় আমার কাছে 5,000 মোট, সর্বমোট মিলে মোবাইলের টাকা আমাদের 5,000 টাকা হতো ওইটা, আর সবকিছু যা আসলে মোবাইল টাকা পয়সা উনি নিয়ে গেছে। মানে ইচ্ছাকৃত ভাবে আমি দেওয়া হয়েছে কি লাগে, আমার কথা হলো যদি যদি আমার ওয়াইফের কাছে যা, তো আমার এই জীবন রাখা যায় আর না রাখা একই কথা। আমি সবসে আমার ওয়াইফের আমি সম্মান করি, এখনো করি। তো তারপরে কি করছে, উনি আমার যা আসলে সবকিছু লয়ে গেছে। তো এই অবস্থাতে ভাই এতে বলে গেছি কোথায় একটা কথা, আমি এর মধ্যে যে কোনো এক বড় ভাইয়ের লগে আসা যাওয়া করতাম, আমার ডাকতো, আইতাম যাইতাম দেখতাম। তারপরে কি করছি, আমি কইলাম বড় ভাইয়ের কাছে গেলাম, এখান থেকে যাইয়া কই ভাইয়া এই অবস্থা, আমার টাকা টুকা সব লয়ে গেছে, এখন তো আমার দোকানে গেলেও আমার অবস্থা খারাপ হইব, এখন আমি কি করবো। তখন উনি কি করছে, উনি এই হুন্ডা নিয়ে আমার লে আসে কোন জায়গা থেকে, সেই জায়গাতে তো উনি ঘন্টা দুই তিনি ছিল বিশ্রেছি, আমি ওই পুলিশটার হাত দেখিনি ওই এলাকায় চলে গেছে। তো আমি আমার বড় ভাইকে কইলাম কি ভাই আমি এটার উপরে যাবো, এটার উপরে কি আছে আমি দেখবো, আমার যাতে এটারে কেন করে যাতে আমার টাকা নিয়ে গেছে, আমি এটার উপরে কি আছে আমি দেখবো। তো আমি আমার বড় ভাই তো লেখাপড়া জানে, উনি এখনো স্টুডেন্ট লেখাপড়া করে, তো এভাবে যাইতেছে। আমি বড় ভাই কর না তুই এটার উপরে যাচ্ছি, আমি কেছি ভাই আজকে যদি আমি না যদি আমি তো এমনি শেষ, আজকে আমি যদি আমার যদি মায়েরাও পালান তারপর আমি এটার উপরে আজকে উঠমো উঠমো। তো এভাবে যাওয়ার পরে উঠে দেখছি যে ভাই যে ধরনের কিছু দেখা হয়েছে মেয়েরা, দেখার পরে আমি ওদিন আর কোনো কিছু করে নাই, তো আমি ওদিনকে চলে গেলাম। তারপরের দিন আমি আসলাম, আইসা আমার এদিকে এসে কার কাছে যাবে, আমি কেছি জানি না কার কাছে যাবো। তো উনার যে আমাকে নিস্তালাকতে নিয়ে গেছিল, উনার নাম হচ্ছিল রনি, উনার একটা কার্ড দিছিল আমার সময় আর একটা ইয়া দিছিল, তাতে আমি প্রত্যেক দিন এদিকে আইতাম যাইতাম, মানে দু একদিন পর পরে আমি আইতাম, দু একদিন পর পর আইতাম, এর ভিতরে আমি এখন আস্তে আস্তে আমার বাড়ির কথা আমি বলে যাইতেছি।
দু একদিন পর পর আসতেন এবং এই ধরনের অনৈতিক সম্পর্কের সাথে জড়িয়ে গেলেন।
হ্যাঁ, এর মধ্যে আমি আমার বাড়ির কথা বলে গেছি,
মানে বউয়ের কথা আপনি বলে যাচ্ছেন।
আস্তে আস্তে বলে যাইতেছি, তারপর এভাবে যাইতেছি যাইতেছি, এর মধ্যে ভাই আমি ফোন মেয়েদের তিনটা মেয়ের সাথে কন্টিনিউ কথা কইতেছি। তখন তো এভাবে করতে 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 আমি এদিকে মানে দু একদিন পর পরে আমি আইতাম, দু একদিন পর পরে আইতাম, আর ওইদিকে মেয়ের তিনটা মেয়ের সাথে আমার রেগুলার কথা। একটা মেয়ের লগে একদিন ওনার বাসায় গেছিলাম, তো কথা আমি কথা কলাম, কথা কওয়ার পরে উনি বসতে দিলে, খাইতে দিলে, খাইলাম। তারপরে একদিন দুই দিন তিন দিন যেতে যেতে পরের দিন তার এভাবে তিন চার দিন যাওয়ার পরে ওনার লগে আমার লগে একটা রিলেশন হয়ে যায়। তারপরে এইভাবে যাতে যেতে এইভাবে ফোনে তিনটা মেয়ের সাথে আমার লগে রিলেশন হলো, আর হোটেল মনে হয় 10-15 মেয়ের সাথে আমার লগে রিলেশন হলো। সংক্ষেপে করে
আই করছেন সব এখানে
সব একেবারে। হঠাৎ করে একদিন আমার মাথায় চিন্তা আসলো, আমি কি করতেছি? আমি তো একটা গরিবের মেয়ে বিয়ে করছি, আমার শাশুড়ি এখনো মানুষের যে জগতের কাপড় গুলা দু একটা কাপড় পা আমার শাশুড়ির পর আমি দিতে পারতেছি না, এখনো দিলে কিছু আমার এখন আমার শাশুড়ি মানে পরের কাজ করতে করতে মানে বৃদ্ধ হয়ে গেছে, যে ধানের সিজন আলে লাঠি দিয়া মানুষের ভাই ভাই ধান পিড়ে, আর ওই যে ডেকিতে এখনো গুড়ি দোকে ওনার শোক বল নাই, ওনার করতে পারতেছি না। আমি কইছি আমা আমি যদি 10 টাকা দিই আমি নগরে নিয়ে 10 টাকা খাই না, আপনার কোথাও যাইন না। আমি এবং দেখতেছি ঘরে কিছুই নাই, নাতিরা তো জ্বালা, তারপরে গেলে আচ্ছা যাক। পর আমি হঠাৎ করে একদিন চিন্তা করলাম, আয় আল্লাহ আমি কি করতেছি, রাত্রে শুয়ে শুয়ে আমি কি করতেছি? তখন এগুলা চিন্তা করতে করতে ভাই আমার ঘুম নাই, আমার ঘুম হইতো না রাত্রে, ঘুম হইতো না। তখন আমি ঘুমের ট্যাবলেট খাইতাম। তবে আমি সংক্ষেপে একটু বলতে চাই, আমার কাছে বিড়ের 3 নম্বর গেট হইতে এমন হারুম ফার্মেসি পর্যন্ত আমি উদাহরণটা একটু সংক্ষেপে দিয়ে দেয় এর পরে আমার কাছে যে কড়া ফার্মেসি আছে আমার কাছে কেউ ঘুমের ট্যাবলেট দিয়েছিল, আমরা কিন্তু সবাই চিনি।
মানে এত বেশি কিনেছেন আপনি?
আমি 10 টাকা দাম ঘুমের ট্যাবলেট পর্যন্ত খাইছি।
ওকে,
তারপরে ভাই ঘুম হইতো না। তো কি করতাম? তখন আমার একজন ডাক্তার আমার বুদ্ধি দিছে, কি বাবা তুই তো এইভাবে এগুলো খাইলে মরে যাবি, তোর সাইডে ক্ষতি হইব। তখন আমি কইছি আচ্ছা আমি তো প্রচুর ঘুমের ট্যাবলেট খাইছি, কি করা যায়? তুমি আমার ভালো একটা পরামর্শ দিছে, উনি ঢাকা মেডিকেলের ইয়া ডাক্তার আমার কাছে কাস্টমার হিসেবে, তো আমার ভালো একটা পরামর্শ দেওয়ার পর আমি উনার ইয়াতে ওষুধ টষুধ খেলাম। হঠাৎ করে একদিন আমার রয় অসুস্থ।
বিরতির ঘন্টা আরো একবার প্রিয় শ্রোতা, আমরা আজকে এখানে আলমের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছি এবং সত্যি সত্যি তা গায়ের লোম শিউরে ওঠার মতো। আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা যদি ওকে দেখতে চান, ওকে নিয়ে বিশেষ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, সেগুলো যদি দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আলম, আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আলমের জীবনের অপ্রিয় সত্য এবং তার পুরো জীবন জুড়েই যে এক ধরনের প্রাশ্চিত্য, সেই জায়গাটিতে আমরা ফিরতে চাই। তবে প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন আপনার জায়গা থেকে যে আপনার ভুলগুলো লাখো সমাজকে, কমিউনিটিকে অনেক বেশি কিছু শেখাবে এবং আপনি দেখাতে পারেন কেন ভুল করেছেন, কি ভুল করেছেন, তার প্রাশ্চিত্য আপনার জীবনে কি হয়েছে, চলে আসুন আমাদের জিভিএসবিতে। আসার জন্য আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ভালো, তারপর
তারপর হঠাৎ করে একদিন আমার ওয়াইফ অসুস্থ পড়ে আছে, অসুস্থ হলো না, আমার ফোন দিতেছে, কিন্তু রেগুলার আমার ওয়াইফের সাথে আমি কথা যদি না কই, এমন দিন গেছে আমি 20-25 বার ফোন দিয়ে কথা কই, কতক্ষণ 2 মিনিট 3 মিনিট 3 মিনিটের উপরে না, এখনো। তারপরে এভাবে ফোন করতেছি,
আপনি যে বললেন যে আপনি যে একটা ধরনের মনে হলো জানি আমি কি করছি,
হ্যাঁ,
তারপরে আপনি কি করলেন?
তারপর আমি যে মনে করলাম যে রে আমি কি করতেছি, আমার যে টাকা পয়সা সবগুলো নষ্ট করতেছি, আমার যে আল্লাহ দুইটা চান দিছে আমি এগুলার কি করবো? আমার বড় ছেলেরা কইছে বাবা আমার যদি শরীরের রক্ত বেশি যদি পড়াইতে তোগর খরচা করা লাগে পড়াইতো, বাবা আমি তোগর রক্ত বেশি হলে পড়ামু। তো তারপরে এভাবে হঠাৎ করে আমার ওয়াইফ একদিন অসুস্থ হলো, ওই অবস্থায় অসুস্থ হওয়ার পরে আমার ফোন দিল আমার শাশুড়ি, বাবা তুমি বাড়িতে নাজমার অবস্থা? আমি কইছি আম্মা আমি যাবো, আমার কাছে তো টাকা টুকু নাই। বাবা তুমি টাকা কি করছো? কইছি আম্মা এর টাকার উত্তর জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না, টাকা আমি কি করছি আমি জানি না, আমি এভাবে কথাটা কইছি আমি জানি না আমি টাকা কি করছি। বাবা টাকা না থাকলে তুমি বাড়ি আও, তুমি আর কি করে দেখা যাও একটু। তো হ্যাঁ সত্যি বলতে কি ভাই আমি গেলাম, যাই দিয়ে উনি অবস্থা খুবই খারাপ, তো আমি টাকা নাই ওনার ধরে কান্না করতেছি, মানে ওর মাথাটা আমার পায়ের উপরে আমি অনেক কান্না করতেছি, হায় আল্লাহরে আমি এটা বুঝি আমার পাপের শাস্তি হলো, মানে আমি যেগুলো করলাম এটা বুঝি আমার পাপের শাস্তি হলো। তো আমি নিজের নিজে করলাম, তো উনি একটু লাড়া দিয়ে আমার করলো আপনার কান্দা লাগবো না, কান্দার কি লাভ হবে যদি আমার চিকিৎসা যদি না করে কান্দলে কি লাভ হবে? তো আমি কইছি ভাই এমন আমি কি, আমি ভাই সারা কথা কইনা আমার ভাইবের, তো ভাই আমি কি দিয়ে দেখবো তোরে, তোর আমি দেখবো কি দিয়ে, তো আমার কাছে তো টাকা নেই, তুই টাকা দেয় নাই, তো আমি এই মিশাবাটা এর মধ্যে কিন্তু ভাই আমি যদি যাই কথা বলি না, আমি মানে যদি 1000 কথা বলতাম আমার ওয়াইফ সারা আমি সবাই লোক 1000 কথার মধ্যে মনে আমি 50টা কথা সত্যিকার কথা কারোর কাছে বলে নেই,
মানে আপনি সবই মিথ্যা কথা বলতেন কিন্তু স্ত্রীর কাছে আপনি সত্য কথা বলতেন?
কোনদিন আমি মিথ্যা কথা বলতাম না, ওর কাছে সত্যি যাই কিছু হইতো, খালি এই যে দোকানের ব্যাপারটা নিয়ে মিথ্যা কথা বল জিজ্ঞাসা করতো না আমি কখনো বলতাম,
বলেন বলেন এছাড়া যা বলেছেন সব সত্য বলেছেন।
এই আমার ওয়াইফের কাছে আমি পাস মিথ্যা কথা কওয়া, তো এর মধ্যে আমার ওয়াইফ অসুস্থ দিকে কিন্তু আমার চাচার লগে আমার আব্বার লগে একটা দ্বন্দ্ব বাড়ির জায়গা নিয়ে, তো আমার আব্বারে আমার চাচারা মারলো, মারার পরে যে পায়ের হাড্ডা আছে না এই যে কোড়ির হাড্ডা হাড্ডা পাইডা গেল, পাইডা যাওয়ার পরে এগুলা নিয়ে দেশে অনেক আচার বিচার হলো, আচার বিচার পরে আমি গেলাম, আমি যাওয়ার পরে আমি মেম্বার এমন চেয়ারম্যান এলাকার বড় রাজনৈতিক ভাই আমি ইউসিত বিচার পাইনি, আমার একটা না হরাই আমি সুদে টাকা নিয়েছি, একজন নিয়েছি 4,000 টাকা আরেকজন নিয়েছি 3,500 টাকা, মানে এইভাবে করতে করতে আমি 10,000 টাকার মতো ঋণ হয়ে গেছি, কিন্তু উচিত বিচার পাইনি, উচিত বিচার করে আমার আব্বারে টাকা 5,000 টাকা জরিমানা করে দিছে। তখন আমি কইছি মেম্বার চেয়ারম্যান কইছি কি এটা কি বিচার হলো আপনাদের, তখন আমার কথা তুমি কি করবো? আমি কইছি আমি মামলা করবো। তখন আমার কাছে আমার ঢাকা থেকে বদলি হয়ে গেছিল একটা আজিম দারোগা, এখনো আমি ওনার শ্রদ্ধা করি, উনি অনেক আমার ভালো কইছে, অনেক বুঝাইছে, অনেক ইয়ে করছে আজিম দারোগা, এখন আমার লগে কথা কয় মাঝে মাঝে, তো উনি দেয় যে আমার কথা নাই, আমি ওনার লগে এটা শেয়ার করলাম, কত মামলা দিবি? মামলা দিলে দে। আমি কই মামলা তো দিলে না, আপনি এমন আছে 1 মাস পরে আপনি থানাতে চলে যাবেন বদলে, তখন আমি টাকা লাগে আবার এমন আপনি আমার হেল্প করবেন, যখন আপনি বদলে যাবেন তখন তার আমার কে হেল্প করবো না টাকা ছাড়া, তখন তো আমার এই টাকাও শেষ মামলাও শেষ, আমি চালাইতে পারবো না, তখন আমি মামলা দিই নাই। তখন আমি মনে গেছে কি যারা আমার বিচার করছে আমি ওগো একটা রাখুন, তখন আমি ঢাকা এলাম, আবার ঢাকায় আমার ওই যে রাজনৈতিক যে বড় ভাই আমি ওনার কাছে সব জিজ্ঞেস করলাম, ভাই আমি দুজন লোক মারমু আমার কি করতে হবে? তো উনি আমার তারপরের দিন আমার এক জায়গায় নিয়ে গেছে শ্যামলী, শ্যামলী নিয়ে উনি ভাই আমি ওটা কিছুই করে নি, আমি খালি চোখ দিয়ে দেখছি আর দেখতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে, উনি দুইকে একটা লোকের 4টা গুলি এর ভিতরে আমি খালি সাক্ষী ছিলাম, কিচ্ছু করার নাই।
আপনি কি জানতেন কেন মারলো, কি কারণে মারলো?
না ভাই আমি
কিছুই জানতাম না, শুধু আপনাকে সাথে রেখে
খালি আমি চোখে দেখছি, খালি চোখে দেখছি। পরে উনি মাইক নিয়ে গেছে, মাইক নিয়ে পরে যখন মাইকেতে উঠতে এলাম আমি কি ভাইয়া উনার দোষটা ছিল কি? আর আমার অনেক কার লোম গুলা দাঁড়া গেছে আর আমার চোখ টুক লাল হয়ে গেছে, মারছেও নেই আমার চোখ টুক লাল হয়ে গেছে। আমি বললাম ভাই ওনার উপরটা কি আছে এটা পরে কমনিতরে চলে আইছে, আয়া যে একটা ধানমন্ডি আসা একটা হোটেলে ঢুকলো, হোটেলে ঢুকে উনি অনেক কিছু খাবাইলো খাইলাম,
খাওয়ার পরে ফোন করে এসে ধানমন্ডি হোটেলে ঢুকে
হ্যাঁ ওরম ধরম খাইতেছে কোন কিছুই নেই। তো আবার রাস্তায় গাড়িতে বইয়া ওরা আবার আরেকজনের ফোন দিছে, ওরা ওরা তো ঘরে মারি আইসি যেভাবে কোনারে সরা আলাবি আনতে, এভাবে কথা হয়েছে গাড়ির ভিতরে আমি এটাও শুনছি। তারপরে কি করছে না করছে ভাই আমি জানি না, তো হোটেলে খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমার কাছে তুই যে আগে মারবি আগে তো থানা কন্ট্যাক্ট করতে হবে, আমার বলছে তুই আগে মারবি তুই তো আগে থানা কন্ট্যাক্ট করতে হবে। আমি কইছি ভাইয়া আমি মাইরে আসলাম থানা কন্ট্যাক্ট করে। হ্যাঁ, আমি এক শিকারে দুইজন শিকার, আমি বুদ্ধি অন্যরকম ছিল, আমি এক শিকারে দুইজন মারমো কিভাবে, আমি একজনের আজীবন জেলে রাখবো আর একজন দুনিয়াতে সরাই দিন। আমি এইভাবে প্ল্যান করছিলাম, তো এইভাবে প্ল্যানটা করছি কিভাবে, আমি ওনার নামে বলি, উনি একজন আমার আপন লোকে আমার জ্যাঠ ভাই আর একজন এলাকার মেম্বার, মেম্বারের লাগে আমি অনেক কিছুই করছি ইলেকশনের সময়। আইজ আমি এক দোকানে মানে 37 টাকা দেনা আছি, কিন্তু খালি মেম্বারের ইলেকশনের সময় যে ভোট গেলে কিছুদিন আগে ওরা খাওয়াইলাম। তো এইভাবে করতে করতে ইয়ে করলাম, তো আমার বড় ভাই আমার একদিন করার পরে আমার একটা পিস্তল দিল, ছোট একটা পিস্তল দিল, আলম গুলি করার পরে পিস্তলটা তুই শক্ত করে ধরে রাখবি, পিস্তলটা কাঁপিয়ে উঠবো, মানে উনি শিখাই দিল। তো আমি ঠেকাইতে গেছিলাম, তো ভাইয়া হয়তো আপনার কথার কারণে ওনারা আমি মারতে পারলাম না।
আমার কথার কারণে কি ছিল ঘটনা?
ঘটনা আমি বলতেছি, পুরাটাই বলতেছি। তো আমি প্রথমে টার্গেট নিয়েছি কিরকম, মানে আমার যে জ্যাঠ ভাই না, আমি ওনারে ওনারে মারবো না, ওনারা আমি আজীবন জেলে রাখবো, আমার সেবা এরকম। আর যে মেম্বার না, আমি ওই মেম্বারের মাইরে ফেলাম, মেম্বারের মারবো কি, আমার জ্যাঠ ভাই যে কোনো একটা জিনিস মাইরা মেম্বারের কাছে পালাইছিয়া যাবো।
ওকে,
মেম্বারের কাছে যান পালাইছিলাম, এই জিনিসটা কার অমুকের, তখন ওনারে মামলা দিব, উনি মরবো আর ওরা তো গেছে গা। তো আমার আপনার কথা ছিল কি, মারতে পারে নাকি ভাই, আমি সব সময় এই যে এফএম রেডিও যখন শুনি না, তখন এগুলো আমি রেকর্ডিং করি।
আপনি জেবিএসবিও রেকর্ডিং করেন?
হ্যাঁ।
Okay.
রেকর্ডিং করে এতে যখন আমি আবার গ্রামে, আমার গ্রামে কিন্তু এফএম রেডিও শুনতে পারি না, তো তখন আমি যাওয়ার আগে দিই কয়েকটা পর্ব আমি রেকর্ডিং করে এলে যাই, আমি এই সারা কোনো কিছু শুনি না। আর শুনি হলে ইন্ডিয়ান আদালত গুলা আর এই যে বঙ্কর বঙ্কর এই যে বয়ের ইয়েগুলা দেখি ইন্ডিয়ান, এছাড়া আর কিছু দেখি না। তো আপনার একটা কথার কারণে মারে নাকি, আমি পিস্তল ঠেকাইছি, উনি বাজার তাইতেছে, তখন আপনি যাহা বলিব সত্য বলে একটা দিতেছিলেন, আর সেদিন গেছিল যে জিঞ্জিরারে যে কোন একটা লোকে যাহা বলিব সত্য বলে উঠতে গেছিল জিঞ্জিরা, তখন ওনারা আমরা একটা পরামর্শ, এই ভুলের কারণে দুজন লোক খুন করল, একজন লোক খুন করে পালালেন। তখন যখন আমরা এই কথাটা বললেন না, তখন ভাইয়া আমি সত্যি কথা কি, আমি পিস্তলটা পালা দিয়েছি একটা কবরস্থানের দিকে, পিস্তলটা পালা দিয়ে আমি রাস্তার উপরে ফাঁসে দাঁড়ায় প্রস্তাবন নাম দিবা মেম্বার জানা আসলো পাশাপাশি, তখন আমি মেম্বারের সালাম দিলাম, সালাম আলাইকুম কাকা, কত নেই বাজার থেকে, হ তুই কত নেই দাঁড়ায় রাত্রে, কই আমি আমার বাড়িতে গেছি, তো আমার শ্বশুর বাড়ি যাবো, এ কথা কওয়ার পরে আর আমি লোকটার আর মারে নেই।
মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, আমি শুধু এতটুকুই বলতে পারি। আমি জানি নীরবে নিভৃতে এই অনুষ্ঠান, বিশেষ করে যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে আরেকটি অনুষ্ঠান যেটা আমাদের বুধবারে প্রচারিত হয় হ্যালো ইট 920, নীরবে নিভৃতে এই দুটো অনুষ্ঠান কমিউনিটিতে অসাধারণ কিছু ভূমিকা রাখছে। সেই জায়গাটি সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমাদের লিসনার যারা আছেন তাদের, কিন্তু সত্যিই যদি আপনি কাজটা করে থাকেন, আমি বিশ্বাস করে ধরে নিচ্ছি, সেটা নিঃসন্দেহে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আপনি এত ভালো একটা কাজ করেছেন, এবং ওই পিস্তলটা ফেলে দিয়েছেন, আপনি নইলে ওই দিন ওনাকে মেরে ফেলতেন।
যদি একটা কথা না ভাই, আপনি যদি পাঁচটা মিনিট পর যদি একটা এ না, হ্যাঁ, তাহলে ওই দিন এতে শেষ।
পিস্তলটা ফেলে দেওয়ার পরে আপনাকে পিস্তল নিয়ে জবাব দিতে হয়নি আপনার ওই ভাইয়ের কাছে?
না, আমি তো মানে মেম্বার আইতেছে, আমার হাতে দেখতে তো উনি আমার দেখবো সন্দেহ করবো, ঠিক আছে, তখন আমি পালাই দিছি, মানে ওনার সামনে যাবো, ওনার তো আপনার কথা শুনে আমি পিস্তল পালাই দিছি, আমি পিস্তলটা পরে নিবো। আর আমি ডাকাত থেকে পিস্তলটা কিভাবে নিয়েছি জানেন, আমি বাড়িতে যাবার কালে আমি ওই যে ব্যাগটা আছে না, ব্যাগের ভিতরে কিছু খাওয়ার জিনিস নিয়েছিলাম, খাওয়ার জিনিসের ভিতরে বস্তার ভিতরে পরে আমি পিস্তলটা লয়ে গেছি। রাত্রে দায়া যখন বাড়ির সামনে আমার বাড়ির মেন রোডে লোক আমার বাড়ির শ্বশুর বাড়িটা, তখন আমি বস্তাটা নামাইয়া আগে পিস্তলটা সরাইছি, আমার ওয়াইফ দেখবো বস্তা, আমি আগে ডাক না দিয়ে আমি আগে পিস্তলটা বাইর করে যে পাকঘরটা আছে না, পাকঘরে রাইখে দেওয়া গেছি। তখন আমি ঘরে গেলাম, ঘরে যাইয়া তারপরে ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পিস্তলটা আমি জায়গা মতো রাখলাম, আমার মন মতো জায়গা মতো আমি রাখা, আমি একটা নারকেল গাছে, ছোট একটা নারকেল গাছের চিপের মধ্যে রাইখা দিলাম পিস্তলটারে, রাইখা আমি পরের দিন সন্ধ্যার বাজারের দিন ছিল শনিবার দিন, আমি পিস্তলটারে লইয়া বাইরে হইলাম, কোমরে করিয়া বাইরে হইয়া বাইরে আমি মেম্বারের যে বাড়ি দেয় না, বাড়ির আশেপাশে দিয়ে গেছিলাম, এমন দূর না, ওনার বাড়ি আর আমার বাড়ি 5-7 মিনিট লাগে হাইটা আইতে যাইতে। তো আমি এইভাবে দাঁড়াই রইলাম, উনি কখন আসবে কি করবো এটা তার আমার দেখার বিষয় না, আমি ওনার মাঠ চাইছি, ওনার যদি যখনই আসে তখন আমি শেষ, সারা রাত লাগলো, আমি সারা রাত আছি এই জায়গায়। তো এরপরে আর ওনার আর মারা হয় নাই, তারপরে ভাই আমি চলে আসি ঢাকা, আমার ওয়াইফে মোটামুটি আমার শাশুড়ির সুদে টাকা টাকা নিয়ে সুস্থ করলাম, আমি তারপর আবার ঢাকা এলাম, ঢাকায় আমি কিছু টাকা পয়সা পাঠাইলাম, ওনাগুলো দিল, হালকা পাতলা কিছু টাকা পাঠাইছি দিল। তারপর আমার আরেকটা দুনিয়াতে আল্লাহ দিছে আমার খুবই সান, আমার একটা মেয়ে দিল, মেয়ে দেওয়ার পরে আমি অনেক অনেক আল্লাহর কাছে আমি অনেক খুশি, অনেক এত যে খুশি হয়েছি বলার মত না। তারপর আমার মেয়ে আসলো একটা দুনিয়াতে, আমার মেয়েটা যখন 10 মাস বয়স ছিল তারপর আমার মেয়েটা এই যে ঠান্ডা লাগে নিউমোনিয়ার ভাব ছিল, তখন আমার শাশুড়ির কাছে টাকা নেই, তখন আর ডাক্তারদের কাছে নিতে পারি নাই, উনি দাউড় ডাক্তার ছিল। আমি এই জিনিসটা স্পষ্ট ভাবে বলি, তবে ডাক্তারেরা আমার হয়তো ডাক্তারেরা রাইখা আমার মেয়েদের শুয়ে স্যালাইন দেয়া, ওই যে ডাক্তার গুলো একটা লোক থাকে, তো উনি কি করছে স্যালাইন দিয়া উনি চলে গেছে, ওনার যে লোকটা রেখে গেছে না ওনার কাছে স্যালাইনটা খুলতে, তো উনি আর স্যালাইনটা না খুলে ছোট বাচ্চা তো মানে কইছে অর্ধেক স্যালাইন দিত, তো আমার মেয়ে শরীর গেছে ফুলে, মানে স্যালাইনটা বেশি যাতে শরীর অনেক ফুলে গেছে। তখন এগুলা যখন আমি ফোনও শুনছি তখন আমি কইছি কি করবেন, তুই কো বাবা তুই টাকা বাড়া, তখন আমি অনেক লোকের কাছে গেছি, এমন যার কাজ করছি উনার কাছে পারে না, আমি পা ধরছি আমার 2000 টাকা দেন, কেউ দিল না, এমন আমার কোন বন্ধু বান্ধব তেমন টাকা নাই ছিল না, তবে আমি বন্ধু বান্ধব মনে করলে আমি এফএম যে আপনার অনুষ্ঠানটা আমি আমার বন্ধু মনে করি যেটা সত্যি কথা ভাই, তো এভাবে যাওয়ার পরে আমি টাকা চাইছি দেন, হঠাৎ করে ভাই আমি মাথায় বুদ্ধি দিলে আমি আমার বড় ভাইয়ের কাছে গেছি,
যে বড় ভাই আপনাকে পিস্তল দিয়েছে,
তো আমি বড় ভাইয়ের কাছে কই, আমি বড় ভাইয়ের কাছে কই ভাই আমার আজাদের টাকা লাগবে, আলম আমার কাছে তো এত টাকা নাই, কত আছে, আমার কাছে আছে মনে হয় 1200 টাকা, তো আমার লাগবে 500 টাকা, ভাই তাহলে আমরা আমার 1000 টাকা দেন, আমার মেয়েটা বাঁচাতে পারবো না, কান্দে কান্দে দিয়ে গেছি, তুমি 1000 টাকা দিছে, টাকা দিছে আমি বিকেশে টাকাটা পাঠাইছি, এক কিসে যে অল্প কয়েকদিন আগে আমার মেয়ের সুস্থ মোটামুটি সুস্থ আছে আল্লাহ দিলে ওনারা, তো এই ডাকাতে মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখে আইলাম, তারপর আমার বড় ভাই একদিন ডাক দিল গেলাম, এটা আমার কাছে একজনে দিয়ে গেছিল, তুই এই জিনিসটারে এক জায়গায় যাই মাইরা চলে আইস, তখন আমি কইলাম কি ভাইয়া আমি তো জীবনে এটা কোনোদিন করি না ভাইয়া, আমার ছোট ছোট তিনটা ছেলে মেয়ে আছে, আমি টিভির পর্দায় দেখতেছি ভাইয়া যদি ধরা মরা খাই তো ভাইয়া আমার জীবন আমার ছেলে মেয়ের কি হবে, আমি জাগর লাগিয়ে সবকিছু করলাম আমি কাজ করতে পারবো না ভাইয়া, আমি তারা অসম্ভব।
কয়দিন আগে এই ঘটনাটা ঘটেছে?
এই ঘটনাটা এই যে 14-15 মুখামুখি এরকম হবে।
আচ্ছা এটা কি ছিল আসলে, এটা কি?
ওটা একটা বোমা।
বোমা কোথায় মারতে বলছিল?
মারতে বলছিল তখন হত্তলা পড়েছিল
এই রাস্তায় মারতে বলেছে, বাসে মারতে বলেছে,
তখন আমি বলতেছি ভাই তখন আমি বোমাটা কই মারম, আমার নিজের বিশ্রয় আমি পাইতেছি না,
বোমা নিয়ে আসছেন তারপর আপনি ওনার কাছ থেকে
ভাই, আমি
যখন ওটা বললেন তারপর উনি কি বললো?
উনি বলছে কনা তুই এটা যে কোনো ভাবে এক ভাবে মারা তোরা আমি আরো কিছু টাকা দিব, তখন আমি কইছি ভাই আমার এখন বর্তমানে আমার টাকা লাগবো না আমি এটা পারবো না, তুই কি সবকিছু ভুলে গেছিস? তখন ভাই আমি সাবর মুখে পড়ে গেছি, তখন ভাইয়া আমি সত্যি কথা বলতে কি আমি বাধ্যকৃত হইয়া আমি বোমাটা হাতে নিলাম, কিভাবে নিয়েছি আমি যে জায়গাটা আমার দিছে তো আমি ওই জায়গাতে একটা লুঙ্গি পরতাম, লুঙ্গি পরে কোসে করে লই আইছি, কোসে করে আনে আমি আমার দোকানে নিয়ে আইছি, দোকানে আনে আমি একটা পেপার ফেসাইছি।
ভয় লাগছিল আপনার?
ভাই আমি তখন ভয় লাগছিল, কিন্তু যদি আমি মরে যাই তাহলে আমি যাই, আমার কথা আমার কারণে হয়তো কেউ কষ্ট পাইবো বা একজনে আমার ধরে নিয়ে পুলিশের যে মার দিব ওইটা হচ্ছে তো আমি বাঁচা যাবো, আর পুলিশের মার ওইটা অন্যরকম মার ভাই, আমি নিজ চোখে দেখছি।
না না আমি চিন্তা করে দেখুন, একটা বোম আপনি কোসে করে নিয়ে আসছেন মানে লুঙ্গিতে পেঁচে,
হ্যাঁ
তারপরে আপনি সেটাকে পেপারে নিয়ে হাতে পায়ে পেঁচাচ্ছেন, আপনার মনে হতে পারে না যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে?
জানি আমার এসে বলো কি মরলে আমি মরে যাই, পুলিশের যে বাড়িগুলা যে মারগুলা ভাইয়া ওটা আমি নিজ চোখে দেখছি, একদম সাধারণ একজন অপরাধী আমি, এমন দিন গেছে ভাইয়া যেটা সত্যি কথা বলতে কি আজকে কথাটা কই আমি পুলিশের একটা নেভি সিগারেট পর্যন্ত ঘুষ খাবাইছি, একটা নেভি সিগারেট আমি পুলিশের খাবাইছি, তো তারপরে আমি কই মরে গেলে আমি যাই, তখন আমি এটা নিয়ে ঘুরতেছি কই কি করবো ঘুরতেছি বলতে কেরকম মানে এটা যেটা কোথায় রাখছি না মানে এটা এমন ভাবে রাখছি যেন ছাপ যেন কোন লড়া যেন না খায়, তখন আমি এটা কি করবো আমি চোখে মুখে কিছু পাইতেছি না, তখন আমি কি করছি ভাইয়া নিউ মার্কেট যে পাকে মার্কেটটা সুপার মার্কেটটা ছিল আছে সুপার মার্কেটের উত্তর পাশে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে পাশে আমি প্রস্তাবের নাম দিয়ে বসেছিলাম, তখন আমি ডাস্টবিনের নিচ দিয়া আমি ঢুকাইতে চলে আসি বোমটা, তখন ঢুকাইতে কিছুক্ষণ পরে বোমটা পুড়ে গেল, বোমটা পুড়ে যাওয়ার পরে কোনো মানুষ খাই ক্ষতি হয় নাই ওই জায়গায়, কিন্তু আমি ছিলাম রাতের 9টার দিকে বাজে জিনিসটা কাহিনী রয়েছে, আমি তারিখটা খেয়াল নাই হয়তো জিনিসটা খবর টিভি তাদের কইছিল, তবে হ্যাঁ এর আগের দিন এই যে নিউ মার্কেটে বলেকার সামনে আমি খবর দেখছিলাম গাড়িতে আগুন দেওয়া হয়েছিল, এর আগের দিন এই যে কয়েকদিন আগের কথা বলতেছি আমি, তো ওই জায়গায় একটা আগুন দিচ্ছে ভাই ওটা আমি জানি না, তো ওটা আমার জানার বিষয় না, তো আমি চিন্তা করলাম আমি যদি দূরে কোথাও মারি যদি এই যে 1 নম্বর গেট যদি আমি বোমাটা মারি যদি কোনো মানুষ যদি মারা যায় বা যদি মরে যা আমি যে তো পাপ করছি যা পাপ করছি তো করে পালাইছি আমি আর করতে চাই না, তখন আমি বর্তমান সত্যি কথা বলতে কি ভাই আমি এখন আমার ওয়াইফ আমার মানে হালকা পাতলা কিছু কিছু আমি ওনার কাছে জন বলতেছি যে মেয়েদের ব্যাপারটা নিয়ে, কারণ আমার ওয়াইফ আমারে ভালো চোখে দেখতেছে না। এক আর দ্বিতীয় কথা, আমার ওয়াইফ আমার যখন একটা কথা কইছিল, মানে আমি তখন ওর কাছে তো আমি একটু দুর্বল হয়ে গেছি যাওয়ার পরে, হ্যাঁ আমি আমার একটা কথা কইছিল, তখন আমি নিজের নিজে ব্যক্তিগত ফেল করতেছি। ফেল করার পরে দিই আমি যত গাছগাছড়া ভাঙতেছি, হ্যাঁ মানে সব যে খাওয়ার গাছগাছড়া, আমি যত গাছের নাম কইতে পারবো, মনে হয় যে কবিরাজ লেখাপড়া ছাড়া তার কবিরাজ না, বই গাছের গবেষণা ছাড়া তার কবিরাজ হইতে পারে না। আমি যতটুকু জানি ভাইয়া, আমি যতটুকু জানবো মনে হয় একটা ভালো একটা কবিরাজ যতটুকু জানবো না।
এগুলো কি গুরু করেন?
হ্যাঁ, তারপরে ভাইয়া এভাবে করতেছি, তখন আমার স্ত্রীর কাছে আমার একটু দুর্বল করছিল আমার স্ত্রী, তখন আমি যত গাছগাছড়া ভাঙাইতাম না, আমি মানে বিভিন্ন ধরনের গাছগাছ যেগুলো খাওয়ার মতো খাওয়ার জিনিস আমি তো সব খুলে চিনি, আমি একটু একটু করে রাখতাম। আর আমি বান্যার দোকান থেকে খালি মধু কিনছি ভাইয়া, আমি কেনার পরে এগুলো খাওয়ার পরে আমি নিজের নিজে যতটুকু ফেল করছি বর্তমানে, আমি সত্যি কথা কই ভাই আপনাদের কাছে আমার উদ্দেশ্য কি, আমি যে নিজের নিজে ধরে রাখবো আমি ওটা পারতেছি না। আমি হয়তো আমার ওয়াইফের হয়তো আমি দেশে যেতে চলে যেতে চাই আর নতুবা এ কারণে আমি বলতে চাই যে আমি সবকিছু স্বীকার করে আমি আমার ওয়াইফের কাছে চলে যেতে চাই, হয়তো ডাকা নিয়ে আসতে চাই নিয়ে যেতে, আমি এমন শক্তি যে এমন বাড়ছে আমি কোনো কিছু বিশ্বাস করি, গাছ আমি বিশ্বাস করি কেউ না করলো।
আমরা বুঝতে পারছি যে আপনার অপরাধের একেবারে বর্তমান সময় চলে এসেছেন। আপনি আপনি যখন অনুষ্ঠান শুরু করেছিলেন তখন আপনি বলেছিলেন যে একটা সবগুলো অপরাধ আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু একটা অপরাধের মধ্যে আপনি এখনো আছেন।
একটা অপরাধ কি ভাইয়া? হ্যাঁ, আমার একটা অপরাধ এই যে আমি হলুদ মরিচের দোকানে কাজ করি, যে হলুদ মরিচের কাজটা করি এটা, আর এই যে হারবারের যে কাজটা করি, আমি যে আমি মনে করি কি হলুদ মরিচ যা হোক আমি সারা বাংলাদেশের মানুষের মনে আমি ঠকাইতেছি।
এই হলুদ মরিচ গুলো কি খোলা বাজারে বিক্রি হয় নাকি এগুলো প্যাকেট হয়?
খোলা বাজারে বিক্রি হয়, আবার আমার থেকে কিনে নিয়ে প্যাকেট হয়। আমার এই হলুদ মরিচ বিভিন্ন জায়গায় যা, আমার এই হলুদ মরিচ গুলা বিভিন্ন জায়গায় চলে যা। এমন এই গাছগাছড়া যে আমি যে বেজালটা করি ভাইয়া, এমনও গাছ আছে আপনি এখন যদি আপনি মুখে দেন না আপনি মনে হয় যে দশ মিনিট বসে থাকতে পারবেন না, আপনার শরীরে ঘাম ছুটে যাবে, কিন্তু আমি ওই গাছপালা পর্যন্ত বেজাল করি। মানুষ যে এক ভাই কয়ে গেছে বাংলাদেশের ওষুধের মধ্যে কাজ হয় না, হ্যাঁ কাজ হবে করতে, জিনিসটা মানুষ যদি একটা জিনিস দেয় না তো জিনিসটার ক্ষমতাটা তো আমরা কমাই দিই।
ক্ষমতা আসলে আপনারা তো কমাচ্ছেন এবং যারা আপনাদেরকে দিচ্ছে তারাও হয়তো বা মিক্স করতে বলছেন, তারা মিক্স করতে বলে না?
না, ওনারা কিছুই বলে নাই, ওনারা কিছুই মিক্স করতে বলে নাই, মিক্সটা আমরাই করি, ওনারা কিছুই বলে নাই।
তো যে একজন গাছ নিয়ে আসছে তাকে আপনি মিক্স করলে আসলে আপনার লাভটা কোথায়? তার তো ক্ষতি হচ্ছে, আপনার লাভ
ভাইয়া এটা তাড়াতাড়ি ভাঙা হয়ে যাবে।
আচ্ছা,
এমনও গাছ আছে ভাইয়া, এই যে গাছের কথা বলি, এমনও গাছ আছে
গাছের সাথে কি মুরগির খাবার?
হ্যাঁ
আচ্ছা, এমনও গাছ আছে, হ্যাঁ কি জন্য বলছি,
এমনও গাছ আছে 50 বার দিলেও ফিনিশিং হবে না,
মানে গাছ ইয়ে হবে না, দেখতে গুড়ো গুড়ো হবে
না। এক আর দেখা গেছে এটা লও যদি আনছি 10 কেজি, যদি 2 কেজি মুরগির খাদ্যগুলো আমি দিয়ে দিই, হুম তাহলে ধরেন 10 বারে ফিনিশ একদম ময়দার মতো ফিনিশিং হয়ে যাবে।
সো ফিনিশিংটার জন্য ওরা এইভাবে চায়, ওরা ফিনিশিং চায়। সো আপনাকে ফিনিশিং এর জন্য হলো
আমি সংক্ষেপে কয়েকটার নাম বলি, আমলকি হত্তুকি বয়রা, হ্যাঁ আমলকি এক কেজি ভাঙ্গা যায় কোনো সমস্যা নেই। আর এক আর যে হত্তুকিটা ভাইয়া, হত্তুকিটা একাজ কেউ ভাঙায় তো অনেক কষ্ট হয়ে যাবে। এক আর এই যে কোনো কবিরাজ হোক ডাক্তার হোক, হত্তুকি এমন বয়রা আমলকি এই জিনিসটা অনেকে মানে হাজারকে এক হাজারের নাম জানে, ঠিক আছে না জিনিসটার, কিন্তু ভাইয়া এই জিনিসটার বিসি গুলা ক্ষতি করে মানুষের। এই জিনিসটার তিনটা আইটেম আমি নাম সংক্ষেপে কয়ে দিই, এই তিনটা জিনিসের খালি চামড়াটা কাজ করে, সবচেয়ে ভালো কাজ করে চামড়াটা, কিন্তু বিসি গুলা একটু ক্ষতি করে মানুষের, কিন্তু সবাই তো বিসি সরকার।
আপনি ভাঙার কথা বলছিলেন, কোনটা ভাঙানো একদম সম্ভব না? আপনি যেটা বলছিলেন 50 বড় ভাঙানো সম্ভব না, এরকম কোন গাছ কি আছে?
হ্যাঁ আছে,
কি গাছ আছে?
রেডার শেড যেটা দিয়ে শ্যাম্পু তৈরি করে ওইটা, ওইটা যদি 50 বারও দিই ওটা ফিনিশিং জীবনে হবে না। আর একটা হলো বাউল গাছের ছড়া, ওই জিনিসটা জীবনে ভাই 100 বার দিলে ওই জিনিসটা ফিনিশিং হবে না।
তো এই বর্তমান অপরাধের মধ্যে আছেন আপনি, যেটা দিয়ে আপনি আপনার জীবন জীবিকা সবই চালাচ্ছেন, তাই তো?
জি।
আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যারা নবজাতক সন্তান যারা দুনিয়াতে আসলো,
জি
তারা তো হলুদ মরিচ দেয়া তরকারি খাচ্ছে, আপনি কি নিশ্চিত যে এই হলুদ মরিচ সেখানে যাচ্ছে না?
হ্যাঁ, যদি বলি হ্যাঁ আমার ছেলে মেয়েরাও খাইতে পারে। এক আর আমার ছেলে মেয়েরা যদি বলে ভাইয়া, যদি সত্যি কথা বলতে যাই, হ্যাঁ সত্যি বলতে গেলে আমি আমার নিজের টামে নিজে এখান থেকে নিয়ে যাই।
ও তার মানে আপনি জেনে শুনে নিজের ছেলে মেয়েকে সেভ করছেন?
এক
বাই দ্য ওয়ে ও সেভ করছে বিকজ ও জানে যে কারণে এটা করতে পারছে, তার মানে আপনি পরিশোধন একবারে শুদ্ধ যেটা সেটাই দিচ্ছেন আপনার ছেলে মেয়ে, খুব নিশ্চিত ভাবে সেটাই।
এক ভাই আমি আর একটু বলি, জিনিসটা হলো কি ভাইয়া, আমি যখন এক বছর ধরে এটা যান আমি কন্ট্রোল আনতে চাইছি, আমি এটা করবো না, ঠিক আছে? তখন ভাই আমি যে জায়গায় আছি না ওই জায়গায় সবার কাছে আমি খারাপ চোখ হয়ে গেছি, খারাপ চোখ হয়ে গেছি আমি আসলে। কিন্তু ভাই আমি
আপনি চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না,
চাইলেও বেরোতে, যদি বেরোতে আমরা মেরে ফেলাবে, বিভিন্ন ধরনের আমার হুমকি ধমকি দেয়। বর্তমান আমি কাজ করি যে পাপ গুলা করতেছি, আমি আজকে বছর আমার ওয়াইফের একটা কাপড় দিই, আমার ওয়াইফ যদি কোথাও যদি যাইব না, যে একটা কাপড়ে আজকে কয়েকদিন পর্যন্ত আমার কাপড় শাড়ির কথা কইতেছে, আজকে দেড় বছর আমার একটা জর্জরে একটা শাড়ির কথা কইছে, আমি কিন্তু কোনোদিনই দিতে পারি না, কানের দুল তো আমি নিজে খাই এলেছি, কোন সোনার একজন নারীর কাছে যা কিছু লাগে আমি কোনোদিন কইতে পারবো না, যে আমি তেল সাবান কবে কিনছি ওনার লাগে আমি কইতে পারবো না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আলমের জীবনের অপ্রিয় সত্য, সে অপরাধ করে যাচ্ছে কিন্তু অপরাধের বিনিময়ে সে কিছুই করতে পারেনি তার ফ্যামিলির জন্য, এটাও এক ধরনের প্রায়শ্চিত্ত। কিন্তু কথা হচ্ছে যে যেই কেমিক্যালগুলোর কথা আমরা শুনলাম, যেই পাউডার এলিমেন্টস যেগুলো আপনার চালের গুঁড়াই হোক, বেসন হোক, গম হোক, মশলা হোক, হার্বাল প্রোডাক্ট হোক, এবং আরো তো আছে মরিচ হোক, ধনিয়ার গুঁড়ো হোক, হোয়াট এভার ইট ইজ, সেটার মধ্যে কেমিক্যাল থাকার সম্ভাবনা আজকের যে বিশ্লেষণের পরে, আমি তো এগুলো টেস্ট এগুলো হাতে নিলেই আমি এখন যথেষ্ট রকমের সন্দেহ পোষণ করব, এবং সেটা তো নতুন কোনো কিছু না, এগুলো আমরা বারবারই হর হামেশাই শুনে আসছি, কিন্তু কি পদ্ধতিতে হয়, কিভাবে হয়, কত পার্সেন্ট লাভ থাকে, কি মেশে এর সাথে, ডিটেল আজকে আপনারা জিবিএসবি থেকে জানতে পারলেন। একজন আলম এসে স্বীকার করেছে বলেই জানতে পেরেছেন এতটা বিস্তারিত। আলমকে শোধন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আলমকে একজন আলমকে বের করে নিয়ে এসে আমরা কোথায় স্থাপন করব, পুরো কমিউনিটিটাকে আমাদের শোধন করতে হবে, কিন্তু আমরা সচেতন হতে পারি। আলমকে বকা দেয়া, আলমকে ভৎসনা করা আমাদের উদ্দেশ্য নয়, বরং আলম যে কাজটা করে গেল আজকে তার বিনিময়ে আপনি সচেতন হতে পারবেন, কিন্তু আলম নিজেও চায় না এই ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে থাকতে। আমরা এ পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের মেম্বার রয়েছেন, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো কি বলার আছে আপনার?
জি, আমরা আজকে বরাবরের মতন আলমের কাহিনী শুনলাম, জীবন কাহিনী। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সবাই হয়তো এই জিনিসটা লক্ষ্য করতে পারেন, যে আসলে শত্রুতার শিশুদের বা কিশোরদের শাসন করার কারণে হোক বা যে কোনো বা যে কোনো কারণে হোক, পড়ালেখার কারণে হোক, যদি আমরা যে অত্যাচার গুলি মারধর, বিশেষ করে ফিজিক্যাল যে তর্সার গুলি করা হয় মারধর, এই মারধরটা কিন্তু এই ছেলেদের মনোবৃত্তি এবং চরিত্রকে বিনষ্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সে খেলার সময় হয়তো ওই তার বন্ধু হয়তো কোন না কোনো মাধ্যমে আহত হয়েছে, কিন্তু ওই টিচার তাকে দোষী সাব্যস্ত করে তাকে মারলো, এবং সেই কারণেই সে স্কুলে যায়নি। তারপরে সে যখন স্কুলে যায়নি, তাকে হয়তো বোঝানো হয়েছে যায়নি, কিন্তু সে বাবার কাছে থেকেও কিন্তু সে একই রকমের ট্রিটমেন্ট পেয়েছে, সেখানেও সে মাধ্যমের এবং অত্যাচারের অনুসারে হয়েছে। এই যে টিচার থেকে শুরু করে পরিবারের মা বাবার কাছ থেকে যে যারা এভাবে মারধর এবং অত্যাচারের শিকার হয়, আস্তে আস্তে ওই আচরণগত যে সমস্যা, কন্ডাক্ট ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, সেই সমস্যার মধ্যে তারা পড়ে যায়। তাদের মেজাজ মর্জি খুব ক্ষিপ্ত থাকে, তারা সহজে নিজেকে আপেক্ষিক কন্ট্রোল করতে পারে না, তারা সহজে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের অঘটন ঘটানো, খুন করা ফেলা বা অনেক কিছু করা ফেলা, এগুলো তারা করতে পারে, যাতে আমরা ইম্পালসিভ অ্যাক্টিভিটি বলি। সেখান থেকে সে চলে গেল চিটাগাংয়ে, সেখানে গিয়েও তার কখন এত খারাপ, সেখানে গিয়ে সে এমন সময় একজন লোকের সঙ্গে হলো, সে মদ খায়। মদ খাওয়া মানে হচ্ছে একটা নেশাগ্রস্ত আচরণ কেমন হবে। এই যে উপর্যপুরি মায়ের খাওয়া, এই যে উপর্যপুরি অত্যাচারিত হওয়া, আমি এক পরে একটা কথা বলে থাকি, একটা বই আমাদের গবেষণায় এটা দেখা গেছে, যে যারা সরকারের নিজেরা খুব বেশি হয়েছে বা অত্যাচারের সহ্য করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে তারা নিজেরাই বড় ধরনের অত্যাচারী হয়ে পড়ে, যাদের খুব বেশি মারধর করা হতো, তারা পরবর্তী পর্যায়ে অন্যকে মারধর করা, অন্যকে খুন করা, এগুলি কিন্তু সেই বৈশিষ্ট্য পাতে চলে আসে। এই যে টিচারের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরে আবার এই মদখরের কাছ থেকে সে এই অত্যাচার পেল, তখন কিন্তু সে হয়তো তরুণ বা কিশোর, তখন সে এই অত্যাচার গুলিকে সহজে হজম করেনি, সে এটাকে রিয়াকশন করেছে এবং সে ওই লোককে বেশ মিশিয়ে খেয়ে তাকে মেরিয়ে ফেলেছে। এই শুরু হল কিন্তু বড় ধরনের অপরাধের প্রতি প্রবেশের ব্যাপার। খুনের পরে সে আবার বাড়িতে ফিরে এসে সেখানে বিয়ে করে, বিয়ে করার পর সে আবার স্বাভাবিকভাবেই আবার উপার্জনের জন্য সে ডাকা চলে আসে, এখানে এসে আবার সেই তার কপালই খারাপ, সবসময় সে খারাপ জায়গায় গিয়ে পড়ে, আবার সে এমন একটা চাকরি নিল সেখানে ভেজাল মিশিয়ে আটা চাল গুঁড়া এগুলি ঔষধ খাদ্য, এগুলি হচ্ছে মানে প্রাণ সংহারী জিনিস, খুবই বড় ধরনের অপরাধ। এখন তার ভিতরে যে ওই যে আচরণগত সমস্যা এবং ক্ষিপ্ততা, অত্যাচার অত্যাচার পাওয়ার কারণে অত্যাচারিত হওয়ার যে স্বভাব, সেই কারণেই তার ভিতরে উগ্রতা জন্মগ্রহণ করেছে। সেই জন্য মেম্বার, গ্রামের বাড়িতে গিয়ে মেম্বারের সঙ্গে তার যখন ঝগড়া হয়, তখনও সে আবার সেই উগ্রতা, যে আবার তাকে সেই তাকে খুন করবে, তাকে মেরে ফেলবে, সেই জন্য সে তার পরিচিত ওই নেতার কাছ থেকে কিস্তি নিয়ে গেছিল। কিন্তু এখানে তার মানে মোড়টা ঘুরে গেছে। এই সময় আপনাদের এই অনুষ্ঠানটা আমি বারবারই আমরা বলি যে এই অনুষ্ঠানটা, যাহা বলি সত্যগুলো অনুষ্ঠানটা অনেকে চোখ ক্ষতি দিয়েছে, অনেকের নতুন করে আত্মভূতি সৃষ্টি করেছে, অনেক অপরাধীকে নতুন ভাবে বাবা এমনকি তার এত জীবনে সারা জীবনে এত বড় অপরাধী জীবনকে পরিত্যাগ করে একটা সুপথে আসার পথ দেখিয়েছে এই অনুষ্ঠানটা। সেই অনুষ্ঠানে যে বিজ্ঞাপন ছিল সামান্য এটুকু অপরাধের জন্য আপনি কি আপনি তাকে খুন করবেন, এই যে মর্মস্পর্শী আহ্বানটা, এই আহ্বানটা তার ভিতরে স্পর্শ করেছিল। আসলে আমরা তাদেরকে অপরাধী মনে করি, তারও কিন্তু মানুষ, তাদেরও কিন্তু একটা মন দিকে আছে। আর আমাদের মতন যারা যারা অত্যাচারিত হতে হতে মানে এভাবে আরো নিষ্ঠুর হয়ে যাচ্ছে, তারা তো আসলে যা ক্রিমিনাল নয়, অর্থাৎ তাদের মনের গঠনটা কিন্তু তখনও ভালো থাকে। আমরা যদি তাদেরকে মানে শুশ্রূষা করতে পারতাম, তাদেরকে সামাজিক এবং আপেক্ষিক সমর্থন দিতে পারতাম, তাহলে কিন্তু তারা আরো আগে হয়তো এই অপরাধ জগতে ফিরে আসতো। এখন এটাকে উপলব্ধি করেছে যে না, এদের যে বেজাল ওষুধ তৈরি করা হচ্ছে, আমি সেই জায়গায় থাকবো না, এটা তো অনেক ক্ষতি করতেছে, আমি দরকার হলে এই চাকরি সে দেবো, আমরা এটাকেও স্বাধীনতা জানাই এবং তাকে আমরা এই আশ্বাস দিতে চাই যে এই খারাপ কাজে বা দুর্নীতি করে বা অপরাধ করে যে মানুষরা উপার্জন করতে পারে বা টাকা উপার্জন করতে পারে তাই না, বেশিরভাগ মানুষই কিন্তু সৎভাবে জীবনযাপন করে উপার্জন করে। অর্থাৎ তার বয়স এখন যৌবনে আছে, তার অনেক কর্মক্ষমতা আছে, সে এখনো শারীরিক শ্রম দিয়ে মেধা দিয়ে সে এখনো যে কোনো ধরনের কাজ করতে পারবে, তার জন্য পৃথিবী খোলা আছে। সে শুধু বলে বেজাল তার এমন কোন নেই, সে সৎভাবে জীবনযাপন করার জন্য এই চাকরি সে অবশেষে দেবে এবং নতুন করে সে আরেকটা ব্যবসা হোক, চাকরি হোক, অথবা নিজের গান গল্পটি খেটে পরিশ্রম করে উপার্জন করুক, সেভাবে যে টাকা পায় যত টাকা পায় সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকুক, ছেলে নিয়ে ও সন্তানকে নিয়ে সৎভাবে জীবনযাপন করার জন্য সে মনোভাব গ্রহণ করুক। এবং আমরা আশা করি আল্লাহ তার এই সৎ নিয়তের জন্য তাকে সে শক্তি এবং সাহস দেবে এবং সে সৎভাবে এবং ভালো জীবনযাপন করে এই পাপ পথ থেকে সে ফিরে আসতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে লিসনারদের কমেন্টস এবং একই সাথে সেই কমেন্টস এর প্রেক্ষাপটে আলমের প্রতিক্রিয়া নিয়ে আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে, তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে, আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে, সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, মেইল করেছেন অনেকে, এসএমএস ও করেছেন, বেশ কিছু টেক্সট আমরা একটু পড়তে চাই। রাতুল ঢাকা থেকে লিখেছো, আলমের গল্প শুনলাম, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এরা অপরাধ করে বেড়ায় এবং সেটা বলতেও আসে, এদের কি কোনো লজ্জা নেই, এরা কি মানুষ না, মানুষটা হলে এমন করতে পারতো না, সবাই মানুষ নামের কলঙ্ক। আমি বুঝতে পারছি যে আপনার জায়গাটা থেকে বিষয়টিকে আপনি সহজভাবে নিতে পারছেন না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আলম যদি আজকে এখানে অপরাধ স্বীকার না করত, আপনি এতটা ফ্রেশ ভাবে কিভাবে জানতেন যে আপনি যে মরিচটা খাচ্ছেন কিংবা আপনি যে গুঁড়ো মশলাটা খাচ্ছেন, আপনি যে হলুদটা খাচ্ছেন সেটার মধ্যে জীবন ধ্বংসী অসংখ্য উপাদান লুকিয়ে আছে। রীতা ফার্মগেট থেকে লিখেছে, ভাই আলম জঘন্য অপরাধী, তা না হলে একজন মানুষকে মেরে ফেলা ভালো মানুষের কাজ নয়, তাও আবার বিষ খাইয়ে। শুভ কল্যাণপুর থেকে লিখেছে, আলমের গল্প শুনেছি, আমরা কি খাই তা ভাবছি, খাবারের বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো হয় তা জানতাম, কিন্তু মুরগির খাবার মেশানো হয় এটা সত্যি আমাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। কামরান কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া এটা সত্যি অবিশ্বাস্য যে আমরা ভালো কিছু খাচ্ছি না। সিনথিয়া ঢাকা থেকে লিখেছে, আলমের কথা শুনে মনে পড়ে গেল আমাদের বাড়ির পাশে একজন আছে যিনি কিনা এমন অবৈধ ব্যবসায় জড়িত, সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না, কেননা কে কার ব্যাপারে কথা বলবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নীলিমা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমরা একটা কথা কিছুতেই মাথায় আসে না যে পৃথিবীতে এত ব্যবসা ছেড়ে তিনি কেন ব্যবসাটাই করলেন, তিনি অন্য ব্যবসাও করতে পারতেন, তা না করে আলম এই অবৈধ পথ কেন বেছে নিয়েছেন এটাকে আমরা কখনোই ভালো বলতে পারি না। শাকিল ঢাকা থেকে লিখেছে, ভাইয়া গল্পটি শুনলাম সাথে সাথে নিজেদের অস্তিত্ব নিয়েও বেশ খানিকটা সন্দিহান, কেননা এই সমস্ত মানুষগুলো আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা কেউ কিছু করতে পারছি না, যা খাচ্ছি তা শুধুমাত্র আমাদের না একই সাথে আমাদের যে অনাগত প্রজন্ম তাদেরও ক্ষতি করে দিচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, যে মেয়েটি কনসিভ করছে সে যদি এইরকম ক্ষতিকারক উপাদানগুলো কন্টিনিউয়াসলি নিতে থাকে তাহলে তার গর্ভের বাচ্চাটি সুস্থভাবে দুনিয়াতে আসবে কিনা, এবং না আসার অসংখ্য অসংখ্য উদাহরণ হয়তোবা আমাদের এখানে আছে। এরকম অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি, বিশেষ করে শেষের যে টেক্সটটি আমরা পেয়েছি, শাকিল আপনি বিশেষ করে প্রেগন্যান্সি পিরিয়ড নিয়ে যে কথাটা বলেছেন সেটার জন্য আসলেই অনেক অনেক ভাবার বিষয়, এবং ডাক্তাররা তো বলেনি এই কথাটি যে যে বাচ্চা অনাগত সেখানে যে ধরনের খাবার খাওয়া হচ্ছে, যে লাইফস্টাইল মেনটেন করা হচ্ছে, যে বিষ শরীরে মিশছে, সেটা কিন্তু অনাগত বাচ্চার উপর অনেক বেশি এফেক্ট তৈরি করতে পারে। সুতরাং এটা একটা সচেতনতার জায়গা আমরা বলতে পারি যে পরিবারে যদি কোনো সন্তান সম্ভবা নারী থাকেন তার প্রতি আমরা একটু যেন বিশেষ কেয়ার করি, এই সব জাতীয় জিনিসপত্র বা টক্সিন যেটাকে আমরা বলি বিষ থেকে যেন সে সেফ থাকে। ওকে আলম, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার যদি ছোট করে কিছু বলার থাকে।
এদের উদ্দেশ্যে আমার একটাই বলা, আমার মতো এরকম ঢাকা শহর বহুত জায়গা হইতেছে, বহুত জায়গা হয় এগুলা, তা আমি মনে করি কি আমার মতো কেউ এ ধরনের করতে পারে না, যারা এগুলো করে না আসলে কিন্তু ভাইয়া ওদের কিছুই করতে পারে না, ওরা যে কতক্ষণ কাজ করে না এই কতক্ষণে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খাইতে পারে, তারপরে ওরা এছাড়া কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। যে কত আমি চাই না যে কেউ এই কাজটা করুক, ভালোভাবে ব্যবসা করে যদি সুন্দরভাবে ব্যবসা করে খাক এটাই আমি চাই। আর আমার মতো যেন কেউ যেন এই অপরাধের মধ্যে যেন না জড়া, কিন্তু এরকম বহুত জড়া।
আপনি যদি একটা ভালো পেশা পান, আপনার যদি এই পরিবার নিয়ে চলার মতো একটা পেশা পান, আপনি কি ছেড়ে দিবেন?
ভাইয়া আমি যদি আমি একটাই কথা জানেন, আমি যখন এক বছর ধরে করলাম না আমি এটা ছেড়ে দিতে চাইছিলাম, আমার ছাড়তে পারতেছি না, আমি বর্তমানে হিসাব করে কি জানেন, আমার এটা জিনিসটা আমার ওয়াইফের কাছে শিখে, বাঁচতে হলে টাকা লাগবে আর মরতে হলে আমল লাগবে, আমার ওয়াইফে আমার এই জিনিসটা বারবার শিখে দিচ্ছে, তা আমি বর্তমানে এটাই চাই, বাঁচতে হলে টাকা লাগবে আর মরতে হলে আমল লাগবে, তা আমি এই দুইটাই চাই। তো টাকা হলে তার হবে না, আমি যে ব্যবসা যে বিভিন্ন ধরনের যদি ব্যবসা করতে যাই, আমি কিন্তু ভাইয়া যদি লেখাপড়া জানতাম না আমি আজকে জিবিএসবিতে না আসলে চলতো, আমি আরো দশ বছর আগে আমি ভালো একটা চাকরি যেতাম, আমার যে বন্ধু বান্ধব ছিল দেশে ওরা কেউ সেনাবাহিনী, দুইজন আছে র্যাব, এই মাঝে মাঝে আমার দোকানে যা দুইজন আছে পুলিশ, মানে কেউ আছে বাইরে আমার লগের বন্ধু বান্ধব, যাদের লগে আমি স্কুলে গেছিলে ওদের আমার লগের, তো আজকে এমন দেখলে ওরা কথাবার্তা, কিন্তু আমি আমি আলম আমি আলমে রয়ে গেছি, আমার কিছুই করতে পারিনি।
প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, নাথিং টু সে, নো কমেন্টস, কোন মন্তব্য করতে পারিনি, ও নিজের জায়গা থেকে অনেক ভালো বোঝে, শুধু শুভকামনা থাকবে ওর জন্য, ওর মতো অবস্থায় যারা রয়েছে তারা বের হয়ে আসুক, কোন মানুষ স্বইচ্ছায় নিজ জ্ঞানে অন্তর থেকে ফুল ডেডিকেশন নিয়ে কখনো খারাপ কাজ করেন না, এটা আমার এতদিনের যাহা বলিব সত্য বলিব করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলতে পারি। আজকে এই পর্যায়ে আমাদেরকে আর যে রাজু শোনাবে গত সপ্তাহে আমাদেরকে কে মেইল পাঠিয়েছে বা চিঠি পাঠিয়েছে সেই মেইল বা চিঠি, এবং তারপর আমরা আবারও ফিরে আসব। আর একই সাথে আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের এখানে এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান তারা ফোন করবেন 09613892892 এই নম্বরে, আবারও বলছি 09613892892 এই নম্বরে। ওকে রাজু,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব চট্টগ্রাম থেকে লিখছি, আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই তাদের মনের কথা লিখে পাঠায়, যে যে অপরাধ করে ছোট বড় সবাই কিন্তু চিঠি বা মেইল করে পাঠায়, আর তাই আমিও আজ আমার একটা অপরাধের কথা চিঠিতে লিখে পাঠালাম। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, আসলে আমি তার সঙ্গে প্রতারণা করেছে, অনেকদিন সম্পর্ক রাখার পর আমি তাকে বিয়ের কথা বলি, সেও রাজি ছিল, পরিবারকে না জানিয়ে আমি তাকে একটি কাজে অফিসে আসতে বলি, সেই মেয়েটিও আসে কিন্তু আমি ইচ্ছা করে সেখানে যাই না, মেয়েটি আমার জন্য সারাদিন অপেক্ষা করে, একটা পর্যায়ে কান্নাকাটি শুরু করে দেয়, চারপাশ থেকে লোকজন আসা শুরু করে, অনেকক্ষণ পর সেই মেয়েটিকে তারা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আজ আমার মনে হচ্ছে সেই মেয়েটির সঙ্গে ওই দিন আমি যা করেছি তা সত্যি অপরাধ করেছে, অন্যায় করেছি, যেটা আমার করা একদমই উচিত হয়নি। আমি চাইব এরকম কাজ যারা করেন তারা যেন এরকম ভুল আর না করেন, কেননা ছোট ছোট অপরাধ থেকেই বড় বড় অপরাধের সৃষ্টি হয়। আমি সত্যিই লজ্জিত, ওই মেয়ে যদি অনুষ্ঠান শুনে থাকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, সে যেন আমাকে ক্ষমা করে দেয়।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু এবং যে বন্ধুটি কনফেস করেছেন তাকে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে ফিরে আসব আবারও জেবিএসবিতে। সবাই সচেতন হবেন কোন একজন বন্ধুকে শুনে, তার অপরাধ শুনে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সমস্ত অপরাধ থেকে ভুল থেকে আপনাকে সেফ রাখুন, সহি সালামতে থাকুন, নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন। আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।